Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Gun shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ আমাদের অতিথি সুদর্শন এক যুবক কমরউদ্দিন। 22 বছর বয়সী কমরউদ্দিন এসেছেন চট্টগ্রাম থেকে, ওখানেই তার জন্ম। ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের এবং আবেগী একজন মানুষ। মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তবে পরিবারের সবাইকেই তিনি খুব ভালোবাসেন। পরিবারের মধ্যমণি কমরউদ্দিন আজ কি জানাতে আমাদের কাছে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব 181তম পর্ব। আমরা জানলাম যে কমরউদ্দিন রয়েছে আমাদের সঙ্গে আজকে লাখো মানুষের সামনে, লাখো জনতার সামনে নিজের ভুলগুলো কনফেস করবার জন্য। কমরউদ্দিন, প্রথমেই যে প্রশ্নটা আমি আপনাকে করব, আপনার বিবেকটা আসলে কে জাগিয়েছে যে কারণে আপনি সুদূর চট্টগ্রাম থেকে নিজ পয়সা খরচ করে আজকে আপনি সারা রাত জার্নি করে এখানে এসেছেন লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো বলার জন্য, এবং এই বিবেকটা আপনার আসলে কে জাগালো, কোন ঘটনার মধ্য দিয়ে জাগলো?
আমার বিবেক প্রথম থেকে জাগা ছিল। যখন আমি এই মানে আমি যখন অন্যায় কাজ করছি তখন আমার
খারাপ লাগত,
আমার খারাপ লাগতো, অনুভূত হতাম প্রতিনিয়ত, এবং এটার জন্য কামনা করতাম।
আচ্ছা,
তো মানে কিন্তু এটা আমাকে মানে করতেই হতো, এরকম একটা পরিবেশ মানে তৈরি হয়েছিল।
আচ্ছা, মানে এটা কি আপনার না করলে চলতোই না?
চলতোই না, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল তখন, মানে ওই সময়টাতে। তো এটা যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি এটা করতামও, আবার না মানে ছাড়তে পারতেছি না, আবার করতে পারছি না, একটা অবস্থা নিজের মধ্যে আবার নিজের মধ্যে আবার।
কিন্তু শেষ পর্যন্ত আপনি বাধ্য হয়েছেন ছাড়তে, নাকি আপনি ইচ্ছাই
ছেড়েছেন?
আপনি ইচ্ছাই ছেড়েছেন। আচ্ছা, তো আপনি শেষ পর্যন্ত এখান থেকে বের হয়ে এসেছেন এবং আপনার ভেতরে রয়েছে একেবারে আধো ঘুমন্ত একটা বিবেক শেষ পর্যন্ত জেগেছে, চরম পর্যায়ে জাগা যেটাকে বলে, যে কারণে হয়তো আপনি ছেড়ে এসেছেন, এবং সেই বিবেকই আজকে আপনাকে লাখো মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ব্যাপারটা তো তাই আসলে। ওকে প্রিয় শ্রোতা, আমরা ওকে ফ্লোর দিচ্ছি। আমরা শুনছি কমরউদ্দিনের জীবনের অপ্রিয় সত্য রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। বরাবরের মতোই থাকবে SMS পোল, থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের মন্তব্য। তিনি আমাদের সঙ্গে ফোনে আছেন, তিনি অনুষ্ঠানটি শুনছেন। ডক্টর তাজুল ইসলাম, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এই আধুনিক প্রযুক্তি আমাদেরকে কি পরিমাণ অমানবিক বানাতে পারে সে বিষয়ের উপরে আজকের এই কনফেস, এবং আশা করছি আপনি পুরো বিষয়টি শুনবেন, মূল্যবান মতামত প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব, এবং শুরুতেই আমরা দেখব যে একজন অপরাধী কিংবা একজন ভুল মানুষের জন্ম বা তার ব্যাকগ্রাউন্ডটা আসলে কিভাবে হয়। জি, আপনি শুরু করুন।
ছোটবেলা থেকে শুরু করতে হলে, আমার জন্ম হয়েছে আমার নানার বাড়িতে। তো ওখানে আমরা ভাই বোন সবার জন্ম হয়, ওখানে আমরা বড় হই। ইভেন আমার আব্বু আম্মু ওনাদের ম্যানেজার পরে ওনারা প্রায় 10 বছর কি 12 বছর ওখানে ছিল নানার বাড়িতে। ওটা হচ্ছে কি মানে আমার নানার বাড়ির সাথে আমার দাদার বাড়িতে মানে বনি বনা নাই, ওদের মধ্যে অনেক ঝগড়া বা ওই ধরনের কিছু। তো আমরা ওখানে বড় হই, বড় হওয়ার পরে আমার মামাদের সাথে আমার বাবাদের সাথে একটা ঝগড়া মানে লাগে লাগে ভাব আর কি। তখন আমার বাবা শহরে চলে আসে, চিটাং শহরে। উনি একটা সরকারি ব্যাংকে চাকরি করে, ওখানে সিকিউরিটি গার্ড,
সিকিউরিটি গার্ড ছিল আর কি।
তো উনি চলে আসার পরে আমরা এখানে ছোট একটা এক রুমে একটা বাসা নেই, এক রুম।
তখন কি আপনার জন্ম হয়েছে?
জি, আমরা তখন এখানে আসি তখন আমার বয়স ছিল 5 কি 6 বছর।
5-6 বছর। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 3 ভাই 1 বোন।
3 ভাই 1 বোন। আপনি কি বড় না ছোট?
আমি মেজো, আমার বড় একজন আছে, তবে আমার বড় কিন্তু আমার ফ্রেন্ডের মতো চলি একসাথে মানে একদম।
কয় বছরের বড়?
আমার 3 বছরের।
3 বছরের বড়। জি, আপনার বাবা ওই সময় কাজ করছিল, ছোট একটা বাসা নিয়েছিলেন, তারপর
ওই বাসাটাতে আমরা মানে একসাথে থাকতাম। এখন আমি ছিলাম ঘরের মধ্যমণি, আমাকে সবাই খুব আদর করত, আমার আত্মীয়দের মধ্যে সবাই টোটাল সবাই আমাকে খুব বেশি আদর করত। এবং মানে যে কোনো আবদার আমার আম্মু যে কোনো কিছু বললে আমাকে দিয়ে বলাতো আমার আব্বুর কাছে,
মানে বাবা খুব বেশি আদর করত।
আর আমার আব্বা আমার আম্মু খুব টর্চার করত, মানে এই শারীরিক ভাবে অনেক বেশি মারত।
আপনাদের সামনেই মারত?
আমাদের সামনেই মারত, গালাগালি করতো। উনি খুব মানে বাজে বিহেভ করে।
সন্তানের সামনে সব করা একেবারেই উচিত না। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে আমরা যখন এখানে বড় হচ্ছি তো আমি স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখানে সবাই আমরা এক এক স্কুলে ভর্তি হই। আমার ছোট ভাই লাস্ট যে ছোট ভাইটা আছে ও সে শহরে বড়, মানে সে শহরে জন্ম হয়েছিল তার। তো তারপরে এখানে আমার আমার বাবা কিছু মানে জিনিস আমার কাছে খুব মানে রহস্যজনক রাখতো। যেমন উনি আমার বাবা আমার আম্মুর গায়ে কেন হাত তুলতেন আমি সেটার প্রশ্নটা উত্তর খুঁজে পাচ্ছিলাম তখন ওই বয়সে। বা তখন আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু আমাকে ঝাঁটকে একটা মেরে বলতো যে এখান থেকে যা, এরকম। মানে আব্বুকে জিজ্ঞেস করার প্রশ্নই আসে না, উনি তো জিজ্ঞেস করার মতো উত্তর দেওয়ার মতো মানুষই না। একদিন দুপুরবেলা শুক্রবার আব্বু মানে অফিসে বাসা ছিল, হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখতে যে আব্বু আম্মুকে মারতেছে। আমি আব্বু জানে না যে আমি দেখতেছি, আম্মু জানে না যে আমি দেখতেছি।
তখন বয়স কত আপনার?
তখন আমার বয়স ক্লাস 5-এ পড়ি।
ক্লাস 5-এ পড়েন। এই বিষয়গুলো কিন্তু খুবই মার্ক করে রাখার মতো, প্রিয় শ্রোতা প্লিজ নোট করবেন। হ্যাঁ বলেন, তারপর?
তো আমি পিছন থেকে গিয়ে আব্বুর হাতটা ধরে ফেললাম ঘুষিমার অবস্থায়।
মাই গুডনেস!
আম্মু মানে বিছনা থেকে ফ্লোরে মানে মানে বসা অবস্থায় আর কি, আব্বুর নিচু হয়ে ঘুষি মারছিল। তো আমি পিছ থেকে গিয়ে আব্বুর হাতটা ধরে ফেলছি, মানে 3-4টা ঘুষি ধরে ফেলছি আমি। ধরে ফেলার পরে আব্বু আম্মুকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে আমাকে গালাগালি শুরু করে দেয়। মানে ওই ওই বাসাতেই যে বাসায় আব্বু মানে আমাকে ওই দিন ফার্স্ট করলো আর কি। তো বলার পরে বললো যে আমার বাবা আমার আম্মাকে সারাজীবন মারছে, আমরা মানে চোখ দিয়ে দেখছি, কিছু বলতে পারি নাই।
তুই এসে আমার হাত,
তুই এসে আমার হাত ধরে ফেলছিস, তোর বিয়াদ তোদেরকে পড়ালেখা করে শিখেছি এই সে এগুলো বলতেছে। তারপরে আমার তখন জ্বর ছিল গায়ে, তো আমি তখন মানে কিছু খাওয়া দাওয়া মানে ছিল না। তারপরও মানে হঠাৎ করে আমি উঠে গেছি, আম্মুকে ধরে গেছি। আব্বু সবসময় আম্মুর মাথায় মারতো ঘুষিগুলো, মানে মাথায় মারতো যাতে কেউ কেউ দেখাতে না পারে বা কোনো ক্ষত না হয় আর কি। তো আম্মুর সব চুল পড়ে যেত, মানে এভাবে করতে করতে আম্মুর মাথায় দাগ ধরে গেছে। সবসময় ওনা দিয়ে রাখতে হইতো, ওই যে ঘুষিগুলো যে মারতো ওই ক্ষত স্থানে আর চুল উঠত।
চিন্তা করে দেখুন, একটা শিশু এইরকম একটা পরিবেশে বড় হলে তার মনোজাগতিক যে বিকাশ সেটা কতটা বাধাপ্রাপ্ত হতে পারে। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন যে আপনার বাবা মা এরকম মারামারি করছে, গন্ডগোল করছে, আপনার শৈশবে যদি কখনো এই ধরনের কোন স্মৃতি থেকে থাকে সেই সময়টা আপনার কি পরিমাণ খারাপ লাগতো, তাহলে খুব সহজভাবেই অনুমান করতে পারবেন যে ওর অবস্থাটা আসলে কি ওই মুহূর্তে। বলুন, তারপরে?
তারপরে আমার আম্মু কিন্তু একটা টু শব্দ করতো না যখন মানে আব্বু গায়ে হাত তুলতো বা যখন কিছু বলতো, কিন্তু পরবর্তীতে আম্মু ওই রাগটা আমাদের উপর ছাড়তো। মানে আব্বু যাওয়ার পরে বা যে কোনো কিছুতে আব্বু মনটা সবসময় খারাপ থাকতো আর কি এই বিষয়টা নিয়ে। তো এগুলা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তখন আমাদের পোশাক আশাকের ব্যাপারে আব্বুর কোনো ইয়া নেই, কেয়ার ছিল না। তো মানে এমনি দিত, কিন্তু মানে ধরেন মার্কেটে গেছি কোন দোকান দেখা যাবে না, যেখানে ঢুকবে ওখান থেকে নিতে হবে, যে উনি
যা বলবে তাই,
উনি যা বলবে তাই,
উনি যেটা বললে ইয়েস নো বললে নো। বুঝতে পারছি, প্রচন্ড রকমের ডোমিনেটিভ ক্যারেক্টার যেটাকে বলে। আপনি যেটা বলছিলেন যে মা বাবা কিছুই বলতে পারতো না, কিন্তু উনি যে কষ্টগুলো পেতেন সেগুলো আপনাদের উপর তুলতেন, রাগগুলো আপনাদের উপর। তারপর
তো আমরা বুঝতাম যে উনির মনটা খারাপ আসলো, আমার কিছু বলার নাই। তো এরপরে দিয়ে আম্মু কি করতো, মামার বাসা গিয়ে সব বুঝাতো। বোঝানোর পরে ওরা কি করতো, মানে আমাদেরকে ওই মামতো ভাই বোনদের, মানে ওরা তো আমাদের এজেরই, তো ওদের পুরনো জামা কাপড় গুলো আমাদেরকে দিত পড়ার জন্য। তো আমরা আবার এগুলো খুব মানে আমাদের গায়ে লাগতো আসলে, সত্যি কথা যেটা, মানে সাধারণ কিছু বলতে পারতাম না, কিন্তু জামাগুলো অনেকটা নতুনই, কিন্তু তারপরে আমাদের ভালো লাগতো না, কেন ওনার থেকে কেন নিব। তারপরে এইভাবে মানে এইভাবে আমরা বড় হচ্ছে। একদিন আমাকে আমার আব্বু সিগারেট আনতে বললো, এক প্যাকেট আমার জন্য, এক প্যাকেট সিগারেট নিয়ে যাও। আমাদেরকে আমরাই আনতাম সিগারেট, আমার জন্য সিগারেট তো নিয়ে আসতে বলতো। এখন সিগারেট যে ব্র্যান্ডের সিগারেট বলছিল ওটার দাম মানে এক টাকা উঠানামা করছিল, মানে কোন জায়গায় এটা 12 টাকা থাকে, কোন জায়গায় 13 টাকা থাকে।
আচ্ছা,
তো যেহেতু আমি ছোট তা আমাকে সে যদি একটা বেশি রাখে আমি তার কিছু বলতে পারতেছি না, আমি প্রতিবাদ করতে পারতেছি না, আর এটার মানে আসল রেটটা আমি জানিও না। আমাকে বললো যে 12 টাকা দিবি, 13 টাকা চাইলে দিবি না, কারণ উনি আমাকে 15 টাকা দিল। তো দোকানদার আমাকে 13 টাকা রেখে 2 টাকা ফেরত দিল। তো আমি 2 টাকা নিয়ে আসলাম, আব্বুকে দিলাম 1 টাকা। কোথায় আব্বু প্রশ্ন করতেছে আমাকে, বলছি যে উনি দেন ভর্তি বলস নাই যে 12 টাকার জন্য, বলছি তো উনি বলতেছে 13 টাকা, এটা রেখে 13 টাকা। তো আমাকে এটা নিয়ে খুব বাজে ভাবে করতে গালে গালে করলো। পরের পর আমি তখন আমার কিন্তু মোটামুটি ইমোশন বোঝার বয়স হয়েছে, মানে তখন 6 উঠছে বা এরকম। তো আমি ওনার সামনে বসেই চোখের মানে পানি পড়তেছে আমার চোখ দিয়ে, যে 1 টাকার জন্য আমাকে এভাবে বকা দিল, এত বৃষ্টি গালে দিল, বা মানে শোনার মতো না এগুলো গালিগুলা। তো তো বলতেছে 1 টাকা ইনকাম করে দেখ মানে কত কষ্ট,
এটা আপনাকে বলেছে?
তা আমি বলতেছি আমি পড়ালেখা করে আমি ইনকাম কেমনে করবো এই বয়সে। তো আমি আর কোনো কথা বলি না, আম্মু আমাকে ভিতরে রুমে ডাকি নিয়ে গেল। তো এরপর থেকে
আপনার মনে খুব দাগ কাটে,
দাগ কাটে, অবশ্যই দাগ কাটে, মানে 1 টাকার জন্য আমাকে এগুলো বলবে কেন, 1 টাকা কি মানে আমাকে গালি দিয়ে অন্য 1 টাকাটা পৌঁছাতে হইল।
প্লিজ এগুলো একটু নোট করবেন, যারা যাহা বলিব সত্য বলিব শুনছেন। আমরা সবসময় এই অনুষ্ঠানটিতে দেখানোর চেষ্টা করি, একজন ভুল করা মানুষ কিংবা একজন অপরাধী যাই বলি না কেন, সেই অপরাধ কিংবা ভুলের পেছনে তার একটা শক্তিশালী কারণ থাকে, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ডটা কি, তারপরে সেই অপরাধটা সে কি করে এবং ভুলটা কি করে এবং সেটার দ্বারা সে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সাফারার হয়। আমরা এখন একেবারে প্রথম স্টেজে আছি, একজন অপরাধীর জন্ম কিভাবে হয় আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং মোস্ট অব দ্য কেসেস আমরা যদি বলি যে যাহা বলিব সত্য বলিব আজকে 181তম পর্ব, এই 181তম পর্বের আমার কাছে মনে হয় 99% কজই হচ্ছে একজন অপরাধীর তার ফ্যামিলিতে সুস্থভাবে বড় না হয়ে ওঠার পরিবেশ। হ্যাঁ কমর, আপনার কাছে আবারও ফিরছি, বলুন। তারপরে
তারপরে আমাদেরকে প্রতিদিন সকাল 5টা বাজে উঠে যেতে হতো, একদম রবটের মতো উঠে। আমাদের ঘরে খুব পানির সমস্যা ছিল তখন, মানে পানি খুবই পাওয়া যেত না, একদম কষ্ট। কুয়ার থেকে আমরা পানি তুলতাম, আমরা কুয়ার অনুসারে পড়তাম সকালে ঘুম থেকে উঠে, তারপরে নামাজ পড়ে আমরা মানে পরে স্কুলে যাওয়ার প্ল্যান নিতাম। তো তখনও আব্বু আমাদের গায়ে অনেক সময় হাত তুলতো, অকারণে অথবা কারণ খুঁজে বের করতেছে, মানে দোষ খুঁজতেছে। একটা মানুষ যদি দোষ খুঁজতে শুরু করেন তাহলে দোষ কিন্তু অবশ্যই পাবেন, এরকম একটা ব্যাপার। তো আমাদেরকে তখন এরকম মানে আমরা বাচ্চাদেরকে ধমক দেয় না যে পড়তে বসো না হলে কিন্তু মারবে বা বুকবে, এরকম একটা ধমক দেয় না, আমাদেরকে ধমক দিতে হবে পড়তে বসো না, জবাই করে দিবে, এখন
পড়তে বসো নইলে
জবাই করে দিবে।
ওকে,
তো এই ধরনের ইয়াতে আমরা খুবই ভীত, মানে ওনার কাছে আমরা উনি বাক, আমরা মানে একদম বিড়ালের বাচ্চা, একদম এইভাবে থাকতাম। ওনার সামনে কোনো কথা নেই, কোনো মানে কোনো কিছুই নেই ওনার সামনে, ওনার সামনে আমরা জাস্ট বোবা। তো প্রতিদিন রাত্রে সন্ধ্যার দিকে উনি অফিস থেকে বাসা আসতো, আসার পরে উনি লেকচার শুরু করতো আমাদের সামনে, লেকচার আমরা বই নিয়ে বসতাম, উনি আমার সামনে বসতো একই একটাই রুম। তো বসে বলতো যে আমাদের বাড়িতে একটা ছেলে আছে, ও এইভাবে পড়াশোনা করছে, ওর ওর এখন এই লেভেল, ও এখন স্কলারশিপ পাইছে, এই গেছে সেই গেছে, এরকম বলতো। বা আমার অফিসের কলেগের ছেলে একটা এই পজিশনে আছে, তোরা কেন এই, এগুলো আমাদের সামনেই বলতেছে। আমরা তখন ক্লাস 6-7 পড়ি, বা এই 5 থেকে শুরু করছে এই সিস্টেমটা। আগে আমার আব্বু আসতো যে 8-9টার পরে, তো যখন 6টার সময় শুরু করলো সন্ধ্যার থেকে, তখন হয় কি উনি আসার পর লিখতে শুরু করে দেয়। উনি কথা ছাড়া 2 মিনিট থাকতে পারেন, কথা না বলেন 2 মিনিট থাকতে পারেন,
মানে সবসময় কথার মধ্যে
কথা মনে থাকে। তো আমরা এখন পড়তেছি, উনি কথাগুলো বলতেছে, এখন আমরা ওনার কথাগুলো গিলবো না আমরা পড়বো, কারণ এটা আমি ওনাকে বুঝতে পারতাম না, ওনাকে বলার মতো সাহসটা আমার তখন ছিল না যে আব্বু আমরা পড়তেছি এখন কথা বলিয়েন না, এরকম একটা কথা বলা আমাদের সাহসটা ছিল না। এইভাবে প্রতিদিন একদম প্রতিদিন আল্লাহ তিরিজে ওনার মানে এই লেকচার গুলো চলতো। লিখতে তারা উনি মানে আমাদেরকে বলতো যে পড়ার শেষে তোদের রেজাল্টের অবস্থা কেন, আমি তোমাকে সারাদিন বসে চিল্লা চিল্লি করছি পর 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 পর, কিন্তু পড়াশোনা কেন, তো আমার সামনে যদি সারাক্ষণ তুমি পর পর করো আমি পড়ার সময়টা পাবো কখন, আমি সকালবেলা 8টা বাজে স্কুলে গেলে আসতাম 8টা বাজে। 8টার দিকে ওনার ডিকশনারিতে খেলাধুলা মানে মানা, বাচ্চাদের কোনো খেলাধুলা নেই, খেলাধুলা দেখলে ম্যাচ।
আজকে হয়তো যাহা বলিব সত্য বলিব তে অনেক বাবাই এই অনুষ্ঠানটা শুনছেন, হয়তো আজকে অনেক বাবাই আজকে আমাদের যে অতিথি কমরুদ্দিন তার বাবার মতো আজকের এই অনুষ্ঠানটা শুনে ওর জায়গাতে যদি নিজের সন্তানকে চিন্তা করেন যে সেও একইভাবে ফিল করে এবং তার পরিণতিও ভালো হয়নি, নিঃসন্দেহে ও আজকে অনেক বড় ভুল করেছে বলেই যাহা বলিব সত্য বলিব তে এসছে। কিন্তু ভুলের পেছনে যে কে দায়ী সেটা আপনারা এতক্ষণে হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনি যদি সেই জায়গাটিতে নিজেকে না দেখতে চান তাহলে বাবা হিসেবে আপনার অবশ্যই সতর্ক হওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানটা শুনে আমরা শুধু সেই কথাটাই বলব। বলুন তারপর।
ছোটবেলায় যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন আমার হাতটা পড়ে গেছিল, বাম হাতটা পড়ে গেছিল, অনেকখানি পড়ে গেছিল। আমার গায়ে যে গেঞ্জি ছিল সেটা তোলার পরে ওখানে গেঞ্জির চামড়া লেপতে ছিল, এরকম ভাবে বৃষ্টি হয়ে পড়ে গেছিল। ওনাকে জানানো হলো জিনিসটা, আমার আম্মু তো মানে কেন্দ্রে একদম অস্থির, তো আমার আম্মু খুব সহজ সরল মানুষ, একদম মানে ধার্মিক, আসক্ত নামাজ কালাম পড়ত, মানে একদম সবসময় আল্লাহ ভক্ত, একদম মানে সবসময় পর্দার ভিতরে চলতো, একদম মানে খুব সহজ সরল একটা মানুষ। উনি এখনো টিভি অন করতে জানে না, মোবাইল তো দূরের কথা, এত সহজ সরল আর কি। তো আব্বু মূলত আমার আম্মুর দুর্বলতা সেটাই।
গায়ে পড়া নিয়ে কি হলো?
গায়ে পড়া নিয়ে ওনাকে জানানো হলো, উনি পরের দিন উনি রাত্রেবেলা আসলো, দেখলো যে আমার পুরো হাত পুড়ে গেছে, একদম ঝলসানো অবস্থা। দেখে কিছুক্ষণ দেখে বলছে যে ভালো হয়েছে আব্দুস টেম্পর, এটা বলে উনি চলে গেল বাড়িতে। ওনার মানে আমার ট্রিটমেন্টের কোনো খবর নেই, মানে কি করছে না হচ্ছে কোনো খবর নেই, একটু চলে গেছিলাম।
শিশু মনে এই জিনিসগুলো যে কত বড় ধরনের প্রভাব ফেলে, আমরা বড়রা হয়তো অনেক ধরনের টেনশনে থাকি, কাজকর্ম, হ্যাঁ নিশ্চয়ই ওর বাবা সংসার নিয়ে চিন্তা করত, আমরা অবশ্যই তাকে সেই জায়গাটিকে প্রশংসাই করতে চাই, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতি আলাদা আলাদা ভাবে রেসপন্সিবিলিটি আছে। এবং সেই দায়িত্বের জায়গাটি থেকে যদি বাবা শুধু মনে করেন যে পয়সা রোজগার করলাম এখানেই আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা সেরকম নয়। অবশ্যই বাবা হিসেবে সন্তানের একটা অনেক বড় এক্সপেকটেশন আপনার কাছে আছে, শুধু পয়সা রোজগার করে তার স্কুলের ফিজ আর ভালো ভালো খাবার দাবার এবং পোশাক পরিয়ে দিলেই বাবা হওয়া যায় না। বাবার যে আলাদা একটা মর্যাদার জায়গা, আলাদা একটা ফিলিংস এর জায়গা, সেই জায়গাটাকে উন্নত করা অনেক অনেক জরুরি। রেদার আমি বলবো যে সব দিতে না পেরেও পৃথিবীতে অনেক বাবাই মহিষী বাবা হয়েছেন, সো ওই ব্যবহারটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা একটা সন্তান থেকে শুরু করে পরিবারের স্ত্রী থেকে শুরু করে পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছে মানুষ, সত্যিকারের মানুষ হওয়ার জন্য এই অ্যাটিটিউড গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি কত পয়সা দিয়ে ওকে কি কিনে দিয়েছেন, কি করেছেন, ওর মস্তিষ্কে কিন্তু সেগুলোর জায়গা করে নেয়নি, জায়গা করে নিয়েছে আমার খুব ডিফিকাল্ট সময় আমার বাবা মার সঙ্গে কি ব্যবহার করেছে সেটা। এবং যে কারণে আপনার বয়স কত এখন?
আমার বয়স 22 বছর।
22 বছর, ও 22 বছরের জীবনে ক্লাস থ্রিতে আপনি কি খারাপ ব্যবহার করেছেন এবং কতটা প্রকট আকারে করেছেন ওর মস্তিষ্ক সেটা মনে রেখেছে, এবং নিশ্চয়ই এটার প্রভাব ওর পরবর্তী জীবনে পড়েছে। আমরা আর একটু সামনের দিকে এগোই। বলুন তারপর।
তারপরে আমি যখন ধরেন ক্লাস 9 উঠলাম তখন আমার আম্মার খুব জন্ডিস হলো, জন্ডিস হওয়াতে ওনাকে কোনো ট্রিটমেন্ট নেই, কিছু নেই, ওনাকে এইভাবে ফেলে রাখছে ঘরে। আমার আব্বু কথায় কথায় ঘরে বাজার বন্ধ করে দেয়, কোনো কিছু হলে
বাজার বন্ধ করে দিত,
বাজার করে বন্ধ করে দিত। এখন আম্মু আমাকে বলতেছে যে আমি গরুর মাংস খাবো, আমাকে বলতেছে যে তুই আমার গরুর মাংস আনিতে, আমার তো সেন্স নেই, ওই ইনসেন্স নাই যে আমি কোথেকে আনবো, আমি ক্লাস 9 পড়ি স্টুডেন্ট, আমি কোথেকে কি করবো, ওনার এটা সেন্স নেই। ওনার আমাকে বলছে, এখন আমি আমার তো চোখে জল আসতেছে, কান্না কান্না পাচ্ছে আমার থেকে, এখন আব্বু পাশে দিয়ে বসে আছে, উনি সব শুনতেছে আমাদের কথাগুলো, কিন্তু উনি কোনো রেসপন্স করতেছে না, যে উনি তাকাচ্ছেও না যে আম্মুর কি অবস্থা। তো আম্মুর পুরো মাথার তালু সহ হলুদ হয়ে গেছে, মানে জন্ডিসে
বিলিরুবিন বেড়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ,
তো আমি বের হলাম, আমার একটা ফ্রেন্ড আছে রাশেদ, ওর কাছে গেলাম, ওর বাসায় বললাম যে দোস্ত আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা ধার দে। তো ওর সাথে আমার খুব রিলেশন ভালো ছিল, আমাকে 1000 টাকা দিল ধার, ওগুলো নিয়ে ওষুধ ছুটি নিয়েছিলাম, ডাক্তার দেখলাম, আমাকে দেখানোর পরে আরো 500 টাকা লাগতো আমার, তো ওকে আবার যেয়ে বললাম যে আরো 500 টাকা আমার দিল, তো ওইভাবে ওর থেকে টাকা নিলাম। আবার কোচিং না করে, কোচিং পালিয়ে চুরি করে ওই টাকা আবার ওর ফেরত দিলাম। আম্মুর থাকতে আম্মু সবকিছু আমাদেরকে শিখেছে কিভাবে রান্না করতে হবে, একদম সবকিছু রান্না করতে পারতাম। এরপরে আমরা আস্তে আস্তে যত বড় হচ্ছে তত আমার আব্বুর থেকে আমি দূরে সরে যাচ্ছি,
এটা খুব ন্যাচারালি হচ্ছিল,
এটা খুব ন্যাচারালি হচ্ছিল, স্পষ্ট একদম যে আমি বড় হচ্ছে ওনার কাছে আমার কোনো থাকি।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার গ্রিন প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, কারণ বিরতির শব্দ আমরা পেয়েছি। আপনারা যারা কমরউদ্দিনকে দেখতে চান, চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। একটা বিষয় আমি সবাইকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আজকের এই গল্প শুনে আপনারা কেউ কমরউদ্দিনকে জাজ করতে যাবেন না, কমরউদ্দিনের ফ্যামিলিকে জাজ করতে যাবেন না। আপনারা বরং এটা দেখুন যে কমরউদ্দিন নামক একটা ছেলে যে এখানে এসে তার পরিবারের কথা বলছে, যে কারণে আজকে কমরউদ্দিন এতটা ভিকটিম এবং এতটা বড় মাপের অপরাধী হয়েছে। অপরাধে আমরা যাবো একটু পরে। সেই রকম কমরউদ্দিন যাতে আপনার পরিবারে জন্ম না নেয় আপনার আচরণের কারণে, এই জায়গাটা হবে আপনাদের ফোকাস। ওকে জাজমেন্ট করা, ওকে নিয়ে কোন ধরনের আলোচনা সমালোচনা করা, ওর বাবাকে নিয়ে কিছু বলা, ওর পরিবারকে নিয়ে কিছু বলা, সেটা আমাদের ফ্যামিলির উদ্দেশ্য নয়। কমরউদ্দিন কিন্তু কোনোভাবেই চাচ্ছে না যে তার মতো করে সন্তান আর কোনো ফ্যামিলিতে ইনজাস্টিসের শিকার হোক, ঠিক আছে? সেই জায়গাটি যেন আমরা আজকের অনুষ্ঠান থেকে নেই। ওকে যেন আমরা কোনোভাবেই বা ফ্যামিলিকে যেন আমরা কোনোভাবেই জাজ না করি। আমরা চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, চার মিনিট পরে আবারও ফিরে আসছি এই গল্পে। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা যদি অনুষ্ঠানে যোগ দিতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ইয়েস এবিসি রেডিও এফএম 89.2। কমরউদ্দিন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবার মঞ্চে কনফেস করবার জন্য। যেখানে আমরা বিরতি নিয়েছিলাম কমরউদ্দিন, আপনি বলছিলেন যে বড় হচ্ছেন ততই খুব প্রকৃতিগত ভাবেই আপনার বাবার সঙ্গে একটা বিশাল দূরত্ব তৈরি হচ্ছে। বলুন তারপর।
আমি যত টিচারের কাছে আমি পড়াশোনা করেছি, সবাই বলছে যে তোমার খুব ভালো একটা মেধাবী স্টুডেন্ট। আমার আব্বুকে বলতো দেখে যে আপনার ছেলেটা খুব ভালো, ওকে ভালো করে পড়াশোনা করান, তাহলে ও ভালো করতে পারবে আরো।
আচ্ছা,
তো আমাকে সব ছাড়ি ভালো বলতো, কিন্তু আমি কখনো এটা ভালো করতাম না। তো সেটার আমি তো মনে করি আমাদের ঘরে কখনো পড়ালেখা করার পরিবেশে ছিল না। আমরা হারিকেন দিয়ে পড়ালেখা করতাম। যখন আমি হারিকেন নিয়ে পড়তে আসতাম কারেন্ট না থাকলে, তখন আম্মু বলতো যে আমার কাজ আছে, হারিকেনটা দিয়ে দেয়, আমি মাস করবো। উনি হারিকেনটা নিয়ে যেতেন, আমরা পড়তে পারতাম না।
মানে পড়াটাকে তো ইম্পর্টেন্ট
মনে করতেন না উনি। আসলে ওনার দোষ কি না হলে তো আবার আব্বু সাথে খাওয়া লাগবে আবার।
রাইট রাইট।
তো রাত 10টা বাজলে আব্বু বলতো যে লাইট বন্ধ কর, এখন পড়ার দোকানে সারাদিন কি করছিলি। আবার আব্বু আসার পরপরে টিভি ছাড়িয়ে দিত আমাদের সামনে, টিভি আমরাও দেখতাম উনিও দেখতো। আমাদের পড়ালেখা এইভাবে হইতো না আসলে, তার জন্য আমাদের চারজনের একই অবস্থা।
ওকে,
তো আমার বড় ভাইয়ের অবস্থা বেশি খারাপ। ওকে ক্লাস 8 থেকে তুলে নেই, নাইনে মানে আবার সুযোগ দিল যে এইবার তুমি কিছু একটা মানে ভালো করে দেখাও।
রাইট।
তো ও আসলে ওরকম সুযোগই নাই ওর দিক থেকে। ওকে আমি যতটুকু অবহেলিত ছিলাম আমরা, ও আরো বেশি ছিল অবহেলিত, কারণ ও দেখতে কালো ছিল। ওকে দেখতে ভালো লাগতো না বলে আব্বু ওকে আরো বেশি হেট করতো। এমনকি আমাকে কখনো ওর একটা ওর ডায়েরিতে আমি একটা ঘটনা দেখছি লেখা।
ওর ডায়েরি লিখতো?
ওর ডায়েরি লিখতো। তো এখন লেখা না, ওর ডায়েরিতে লিখছিল যে আমি আর ভাইয়া একদিন আব্বুর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আসার সময় আব্বু আমাকে ডেকে ম্যানেজারের সাথে পরিচয় করা দিল, কিন্তু ওকে দিল না।
এই কথাটা
ও ডায়েরিতে লিখে রাখছে যে আমার ছোট ভাইকে আব্বুর ডাকি নিয়ে ম্যানেজারের সাথে পরিচয় করা দিল যে আমার ছেলে, দোয়া করে দেন। কিন্তু আমাকে ডেকে কথাটা বললো না কেন, আমাকে ডেকে কেন দেখাল দিল না যে আমার ছেলে।
সি, এগুলো যে কতটা একটা শিশুর মনে দাগ কাটতে পারে, আজকের এই এপিসোডটা আমার মনে হয় সব বাবার খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। আমরা জানি পৃথিবীতে অসংখ্য বাবা আছেন যারা নিঃসন্দেহে স্মরণীয়, বরণীয়, অনুকরণীয়, কিন্তু এটাও জানি পাশাপাশি এরকম অনেক বাবাও আছেন যারা তাদের সন্তানদের ভবিষ্যৎকে তাদের আচরণের কারণে একেবারেই নষ্ট করে দেন। আমরা এইসব বাবাদেরকে সচেতন করবার জন্য আজকের এপিসোডটা আমরা বেশ কয়েকবার শুনতে বলবো আপনাদেরকে, প্লিজ। এবং শুনুন, নিজের জায়গাটি
কারেকশন করার চেষ্টা করুন।
বলুন তারপর। আমরা যখন আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তো ভাইয়া এই টেস্টও খারাপ করলো, টেস্টও তাকে অ্যালাউ করলো না। তারপরে সে মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে সে কোন রকম মানে আমার আমরা এক ক্লাসে পড়তাম,
জি
ও ফেল করার কারণে আমার সমানে চলে আসে। তো আমি বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত ছিলাম, সামাজিক কাজ বলতে ধরেন আমি যে পরিবেশে ছিলাম আমি অনেকটা মানুষ হয়ে গেছি, এখন আমার কাছে আর খারাপ লাগে না। আব্বু এসব বললে এগুলো কমন ব্যাপার আমার কাছে এখন,
শুনতে হয়ে গেছে, গায়ে হয়ে গেছে।
মানে এরপর থেকে আমরা ওনার কথাগুলো এক কানে ঢুকাইতে এক কানে বের করে দিতাম, ওনার কথাগুলো
ইম্পর্টেন্ট
নিতাম না। উনি আর কি বলবে, উনি যা বলবে এক কথাই। ওনার সামনে কেউ একটা দোষ করলে ওটা উনি সারা জীবন গেয়ে বেড়াতেন আর মানুষের খুব দোষ ধরতেন। এটা শুধু আমাদের ঘরের মধ্যে, বাইরে কারোর সাথে উনি এরকম ছিলেন না কখনো। উনি আবার মানুষকে খুব টাকা ধার দিত, মানুষের টাকা ধার দিয়ে সম্পর্ক নষ্ট করত। আমাদের নিস্তল একটা ফ্যামিলি ছিল, আব্বুর সাথে খুব ক্লোজ ওদের রিলেশন। ওদের ঘরে কোনো কিছু রান্না করলে আব্বুর জন্য স্পেশাল ভাবে রেখে দিত। আব্বু প্রথমে অফিস থেকে এসে ওদের বাসায় যেত, তারপর আমাদের বাসায় আসতো। তো ওদেরকে টাকা ধার দিছে, টাকা ধার পরে ওরা দিতে পারেনি, ওদের নিয়ে ঝামেলা হয়েছে। এভাবে করতে অনেককে টাকা ধার দিছিল, অনেক টাকা লস গেছে ওনার। তারপরে আমি যখন ইন্টারভিউ উঠলাম তখন আমি শুনলাম যে আব্বু একটা লোন পাবে ব্যাংক থেকে, মানে সরকারের পক্ষ থেকে গৃহ যাদের মানে বাড়িঘর নাই তাদেরকে একটা লোন দিবে মানে বাড়িঘর করার জন্য। আমি আব্বুকে বললাম যে আমি একটা বিজনেস করতে চাই, আমার মানে বিজনেস দিকে অনেক ছোটবেলা থেকেই মন ছিল, আমি বিজনেস করব।
ওকে,
আমি আপনাদের একটা প্রোগ্রাম শুনছিলাম আব্দুল কালাম আজাদ,
জি
জি, ওনার প্রোগ্রামটা শুনে আমি অনেক ইন্সপায়ার ছিলাম তখন, মানে আমি একটা
বিজনেস প্রোডাক্টের মালিক,
জি জি জি। তো ওনার ইয়ার শুনছি, তারপরও আমি আবার একটু বেশি মানে জোকস করতাম ফ্রেন্ডদের সাথে, মোশারফ করিমের নাটকের ডায়লগ মুখস্থ করে ওগুলোকে আবার ফ্রেন্ডের সামনে দিতাম, বলতাম। তারপরে কোন কেউ যদি সামনে এসে একটা কথা বলে যেত ওটাকে আমি ওর মতো করে আবার রিপিট করে বলতাম।
ওকে,
এগুলো একটা মজা ছিল আর কি, আমার সবাই আমার খুব পছন্দ করতো।
ওকে,
আমাকে ছাড়া মানে ফ্রেন্ডের আড্ডা জমতই না, এরকম একটা ব্যাপার ছিল। তো আব্বুকে যখন লোনটা পাবে তখন আমি আব্বুকে বেশ কয়েকবার বললাম যে আমি দোকান দিব একটা, আমি বিজনেস করব, মানে এটা হচ্ছে আপনার কম্পিউটারের বিভিন্ন পার্টস, কিবোর্ড মাউস টাউস এগুলো থাকবে আর স্টেশনারি যেসব জিনিস থাকে আর কি ওই স্থানীয় দোকানে। তো বলার পর আব্বু কয়েকবার বলছে আচ্ছা ঠিক আছে দেখবো দেখবো এই বলে মানে আমাদের ঘুরে তো খালি। তো এরপর দিয়ে হঠাৎ করে একদিন আমি বললাম যে লোন কি পাইছেন আপনি, বলতেছে আমার টাকা দিয়ে দিয়ে তোর চোখ ফুটছে। তো আব্বু কথায় কথায় একটা জিনিস আমার খুব খারাপ লাগতো, উনি গালি দিত ভালো কথা কিন্তু গালির মাঝখানে সারা কথাটা নিয়ে আসতো। তো এই জিনিসটা আমাদেরকে সবাই জ্ঞান দিত, আমাদের মামাতো ভাইরা, মামাতো বোনরা, মামারা, মামিরা সবাই জ্ঞান দিত যে তোরা এত খারাপ কেন, এত খারাপ করিস কেন, তোরা মানে আব্বু আম্মুর কথা মতো চলতে পারিস না, তোরা এই করিস না সেই করিস না। আমি একদিন পার্টিতে জবাব দিলাম যে আমার আব্বা আমার সারা টাকাটাকে বড় করছে আর আপনারা আপনারা ছেলেদেরকে আব্বু টাকাটাকে বড় করছেন, তো ডিফারেন্ট তো হবে, আপনাদের পরিবেশ আমাদের পরিবেশ তো এক না। এরপর থেকে আব্বু আমাকে সবসময় কথা দিত যে কিছু করে না, বসে বসে খায়, এই এইভাবে লাইফ হয় নাকি, অমুকের ছেলে অমুক এভাবে এভাবে বড় লোক হয়ে গেছে, এভাবে টাকা কামাচ্ছে লাখ লাখ টাকা, তোমরা কি করো, ওরে বসে থাকো, এভাবে নিয়ে খুব খারাপ ভাবে বকা দিত। আমি কলেজের গাড়ি ভাড়া চাওয়ার সময় ধমক দিত, 10 টাকা গাড়ি ভাড়া দিত, আমাদের যাওয়া 5 টাকা আসা 5 টাকা। তো দেখা গেল কি একদিন আমার জুতা যদি ফিতা ছিঁড়ে দিত তাহলে আমি জুতা সিলাই করলে 5 টাকা যদি লাগে তাহলে আমি 5 টাকা দিয়ে আবার আমার হেরে যাওয়া লাগতো, মানে ওই টাকাটা আমার কভার করতে পারতাম না। তারপরে উনি সেটা বুঝতেন না, উনি ফকিরকে দিতেন 20 টাকা, আমাদেরকে দিতেন 10 টাকা। তো এরপরে দিয়ে এভাবে আমার দূরত্বটা আর বাড়তেছে। তো এরপরে আম্মু আমাকে বলতেছে যে ইন্টারটা কোন রকম পাশ করে তোর একটা জবে ঢুকে যা, মানে এইভাবে করতে পারা যায় না যে প্রতিদিন টাকার জন্য কোটা দেয়, ভাত খেতে বসলে দেখো রাজার ছেলের ভাত খেতেছে, মানে শুইলে বলতো যে দেখো মাস্টার ছেলে শুইতেছে আরাম করে, রম রম বিছানা, উপরে ফ্যান চলতেছে, কি মজা, মানে উনি এরকম লাইফ পায় নাই। তারপরে আমি চাকরি খুঁজতে থাকি, ইন্টার পরীক্ষা দেওয়ার পর পর গার্মেন্টস চাকরি নিলাম, তখন গার্মেন্টসে সামনে আসলাম, তখন 2012। তো আমাকে গার্মেন্টসের সামনে বলতেছে তুমি তো এখন বাচ্চা, তুমি কি চাকরি করবা, 18 বছর হয়েছে? তো আমি বলছি যে না হ্যাঁ আমার 18 বছর হয়েছে। সার্টিফিকেট দেখালাম, সার্টিফিকেট তখন আমার 18 হয়নি, বলছে তোমাকে নেওয়া যাবে না। আমি বলছি দেখেন আমি একটু সমস্যায় পড়ছি, আমাকে একটু দেখেন না। তো ওরা কি করলো, সার্টিফিকেট ছাড়া আমাকে মানে নিল।
কিসের কাজ ছিল এটা?
এটা কোয়ালিটির কাজ, মানে
গার্মেন্টস এর কাজ,
গার্মেন্টস এর। ওখানে আমি প্রোডাক্ট গুলো বাছাই করতাম যে কোন জায়গায় কোন সুতা আছে কিনা বা কোন জায়গায় কোন রিজেক্ট আছে কিনা ওটা বাছাই করতাম। ওটা সবসময় দাঁড়িয়ে করতে হইতো, বসতে দিত না, 1 সেকেন্ডের জন্য বসা যাবে না।
ওকে,
তো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত হচ্ছে জেনুইন ডিউটি, আর এরপরে যা হবে তা ওভারটাইম,
ওভারটাইম,
আর ওভারটাইম বাধ্যতামূলক করতে হবে। মানে এরকম রুলস ছিল। এর মধ্যে আমি আবার চাকরির জন্য সব জায়গায় খোঁজ করতেছি, ভালো একটা চাকরির জন্য হঠাৎ করে একটা কমিউনিটি সেন্টারে আমি চাকরি পাই।
কমিউনিটি সেন্টারে কিসের চাকরি ছিল?
ওটা ম্যানেজার ছিলাম।
ম্যানেজার,
ওখানে আমি বুকিং নিতাম, আমাকে ওখানে ডাকা হইলো, গেলাম। ওখানে যে মালিক ছিল উনি অনেক ভালো আর কি, তো ওনাদের ভাই অনেক বেশি, ওনাদের মধ্যে ঝগড়া হইতো অনেক বেশি সম্পত্তি নিয়ে। আমি ম্যানেজার ছিলাম, আমি দায়িত্ব পালন করতাম। আমি তো ওখানে আবার এক বছর এই ভাই চালাবে, আরেক বছর ওই ভাই চালাবে, আরেক বছর ওই ভাই চালাবে, মানে এক বছর এই ভাই গেলে আমার চাকরি শেষ,
আর নতুন ভাই যে আসবে সে আপনাকে বাদ দিয়ে দেবে।
হ্যাঁ,
নতুন ম্যানেজার নিয়োগ দেবে।
হ্যাঁ, তো এখন আমি চাকরি করতেছি, আমার হাত দিয়ে লাখ লাখ টাকা আসতো দায়িত্ব।
ওকে,
তো আমার সব হিসাব আমি ওনাকে মানে প্রতিটা পয়সা বুঝে বুঝে দিতাম, তো উনি আমার কাজ খুবই সন্তুষ্ট ছিল, খুবই সন্তুষ্ট ছিল, আমাকে খুব ভরসা করতো। উনি ছোট ভাইয়ের মতো দেখতো আর কি, তো কখনো গাড়ি ভাড়া চাইলে দিত, এক্সট্রা অনেক সুবিধা দিত আর কি।
ওকে,
কিন্তু ওখানে ডিউটি আপনার রাতে দুইটা তিনটা বেজে যেত, বিয়ে অনুষ্ঠান, তো গায়ে হলুদ ছিল, অনেক সময় সারা থাকতে হইতো, অনেক প্রবলেমে, অনেক সময় দেখা যাবে বাজে হরতাল, অবস্থা ভালো না, যেতে পারতেছি না। তো এভাবে করতে করতে আমার এক বছর কেটে গেল। উনি এদিক দিয়ে ব্যাংক থেকে 18 লক্ষ টাকা লোন তুলে ফেলছে আব্বু,
এটা আপনি জানেন?
এটা আমরা জানি না, কেউ জানি না, এই টাকাটা কোথায় গেছে, কেমনে নিচ্ছে, বা কে দিল, কিভাবে দিল, টাকাটা কই গেল, কিছু জানি না আমরা। তো এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি আব্বু পাশে ঘরে একটা মহিলাকে বলতেছে যে আপনার থেকে আমি 3,16,000 টাকা পাই। উনি বলতেছে যে আমার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেন, অলরেডি অনেকদিন হয়ে গেছে। তো মহিলা বলতেছে আমার হাজবেন্ড তো বিদেশ থাকে, তো মানে উনি আসলে ওনার সাথে কথা বলে দিব, উনি ইন্ডিয়া থাকতো, আমাদের পার্শ্ববর্তী লোক।
ওকে,
তো আমি আবার কারোর সাথে কথা খুব কম বলতাম, মানে বিশেষ করে মেয়েদের ব্যাপারে, আমাদের পাশে ঘরে যারা মহিলা ছিল বেশিরভাগ, আমি কারোর সাথে কথা বলতাম না, দেখলে এড়িয়ে চলে যেতাম। তো ওরাও এসেম, মানে এভাবে আমি কারোর সাথে কথা বলতাম না খোলামেলা ভাবে। তো জানতে পারলাম যে উনি 3,16,000 টাকা হালত দিছে, মানে ধার দিছে লোকটাকে। তো আবার ওই লোকটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি, সুবিধার না। তো এভাবে করতে করতে আমার কানে আসতে লাগলো এরকম অনেকজন উনি টাকা ধার দিছে, কিন্তু উইদাউট ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট নেই,
কোনো ডকুমেন্ট ছেড়ে টাকা ধার দিয়েছে ব্যাংক থেকে লোন করে,
ব্যাংক থেকে লোন করে। তো এইভাবে করতে করতে ওনার টাকা সব দেওয়া হয়ে গেছে আমাকে। তো আমাদের বাড়ির পাশে একটা মানে টাকা বিক্রি করবে একজন, ওটা মানে ওরা একটা সমস্যা করে বিক্রি করবে আর কি, তো আব্বু ওটা কিনবে। এই অলরেডি 6,00,000 টাকার উপরে দেওয়া হয়ে গেছে, কোনো ডকুমেন্ট নাই।
মাই গুডনেস,
তো এখন এই জিনিসটা উনি একটা ব্যাংকে চাকরি করে মানুষ, যে ডকুমেন্ট ছাড়া টাকা দিয়ে কিভাবে দেয়, মানে যে কোনো কাউকে কথায় কথায় দিয়ে দেয়, টাকা চাইছে ধার চাইছে দিয়ে দিছে সাথে সাথে। এভাবে করতে
18 লক্ষ টাকা,
18 লক্ষ টাকা উনি ওয়েস্ট করছে টোটাল।
ওকে, তো ওই সময়টাতে আপনি যেটা বলছিলেন যে আপনি কমিউনিটি সেন্টারে জব
করতেন,
তারপর
তো জব করে বাসায় আসতাম, আমি যে বেতন পাইতাম ওই টাকাটা আমি এসে বাসায় বাজার করতাম, বা আমার কিছু লাগলে, এক্সট্রা কিছু লাগলে ওটা দিতাম ফ্যামিলি। আমার
কত টাকা বেতন পেতেন ওই সময়টাতে?
6,000 টাকা।
6,000 টাকা, আচ্ছা,
6,000 টাকা। আবার এক্সট্রা আমাকে ওই যে গাড়ি ভাড়া দিত, ওগুলো এক্সট্রা দিত আর কি।
আচ্ছা,
আমি তো ক্লাবে খাইতাম, ওখানে বিয়ে হলে ওরা আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তো এইভাবে মানে টাকা শেষ। আব্বু কি করতো, মানে গরিব হওয়ার পরেও যে টাকার একটা বাহাদুরি দেখায়, এটার একটা ভাব ওনার মধ্যে চলে আসলো।
আচ্ছা,
মানুষকে আর মানুষ মনে 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 করে না, তখন অবস্থাটা এরকম হয়ে গেছে। একটা মুচি আমাদের বাসার সামনে দিয়ে রাখতেছে, আমার ছোট ভাই বললো যে আব্বু আমার জুতো সেলাই করতে হবে, মুচিকে ডাক দিব, বলতেছে আচ্ছা ঠিক আছে ডাক দাও। মুচি আসছে, জুতো সেলাই করছে, বলতেছে কত? 5 টাকা। 5 টাকা কেন, এখানে কি 5 টাকা সুতো লাগছিল? তো মুচি তো সর্বনিম্ন 5 টাকাটা তো জানা কথা, তো আর অজানা কিছু না। তো বলতেছে আমি 3 টাকা দিব। এই মুচি বলতেছে 5 টাকা নিচে আমি সেলাই নিই না। তো উনি বলতেছে তাহলে সেলাই কেটে দেয়, আমি 3 টাকা দিয়ে একজন থেকে করাবো। তো মুজি সেলাই কেটে দিছে, উনি ওই জুতো দিয়ে মুজির গায়ে মানে মারছে অনেকগুলা 2 টাকার জন্য। এটা আমার চোখের সামনে ঘটনা, আমি কোনো কথা বলি নাই, সাউন্ড করি নাই, বললে তো বলবে বেয়াদবি এই সে। আর আমি জানি যে চেষ্টা করো না এই মুজিটাকে আমি বাঁচাতে পারবো না, মুজিটা চলে গেল ওখান থেকে অভিশাপ দিয়ে। এভাবে করতে করতে উনি ছোটদেরকে একদম মানে মেরে ফেলার মতো অবস্থা। উনি যারা মানে শাকসবজি বিক্রি করে ওদের কাছে গিয়ে 2-1 টাকার জন্য মূলামূলি করতো, হাফ পাইতো, এরকম একটা অবস্থা। কিন্তু ওদিক দিয়ে উনি 1,00,000 টাকা মানুষকে ধার দিত। তো এরকম আমি ওনার এগুলো দেখে আমি অবাক হইতাম যে এরকম কেন মানুষটা। আমি একদিন ওনাকে কথা কথা মনে করাইতাম যে আপনি না বলছেন আপনি রাস্তা রাস্তায় ঘুরছিলেন চাকরির জন্য, চাকরি পাননি, এখন টাকা পেয়ে এরকম করতেছেন কেন, টাকাগুলো নষ্ট করতেছেন কেন, এগুলো তো আপনাকে ব্যাংক লোন দিচ্ছে ভালো কথা, কিন্তু আপনার থেকে তো এগুলো কাটি ফেলবে, এগুলো তো আপনাকে তো একেবারে দিয়ে দিচ্ছে না, আপনার বেতন থেকে কাটবে, আপনার পেনশন থেকে কাটবে, এগুলো তো আপনার থেকে কেটে ফেলবে, এগুলো তো আপনার টাকাই, এগুলো তো আর ফ্রি না। তো উনি কথাগুলো বুঝছে। তো উনি কি করছে, ওখানে এলাকার যেসব ছেলেগুলা আমার সাথে চলার কথা, আব্বু তাদের সাথে চলে। আমার সাথে যখন কয়েক বছরের বড়, ওদের সাথে একসাথে সিগারেট খায়, ওরাও খায়। তো আমাদের বেস্টিজে মানে আমাদের বন্ধু বান্ধব আসে না, খুব
স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক।
ওদের সাথে একসাথে বসে আড্ডা মারা, ওদেরকে টাকা হালাচ্ছে 3 লাখ টাকার মতো। এইভাবে করতে করতে যেখানে যায় সেখানে টাকা হালাত দেয়, পুরো এলাকা একটা নাম ফাটাই ফেলছে। ওটা দিয়ে জানতে পারলাম যে উনি সুদের ব্যবসা করবে,
সুদের ব্যবসা করবে
উনি, মানে ওনার প্ল্যান ছিল সেটা। কিন্তু সেটা কাগজে কলমে না, কোন ডকুমেন্ট রাখবে না উনি, কোন প্রমাণ রাখবে না যে উনি এটা করবে, মানে কেউ জানতে পারবে না, উনি এটা ভিতরে ভিতরে করে ফেলবে। মানে এই সুদের টাকাটা প্রতি মাসে মাসে নিবে, ওনার একটা বাড়তি ইনকাম হবে। উনি চাইছিল এটা, টাকায় টাকা থাকলো, মাসে মাসে আবার টাকা পাইলাম, ইন্টারেস্ট পাইলাম। এভাবে টাকা নিতেছে, প্রতি একজন থেকে দেখলাম যে 4,000 টাকা করে প্রতি মাসে নেয়, আর বাকি একজনও টাকা দেয় না।
ওকে,
তো এভাবে যখন আমরা একসময় বুঝলাম যে আব্বু সব টাকা নষ্ট করতেছে, এভাবে তো মেনে নেওয়া যায় না, আমাদের কারো কিছু করতেছে না। ওনার একটা মেয়ে আছে, বিয়ে দেওয়ার মতো কয়েক বছর পরে তো বিয়ে দেওয়া লাগবে, ওনার জন্য কিছু টাকা গুলো রাখুক, মানে বিয়ের জন্য হলেও, বিয়েতে তো টাকা লাগে। আম্মু আব্বুর পায়ে ধরছিল যে আপনি মেয়ের জন্য 5 লাখ টাকা রাখেন অ্যাটলিস্ট। এই বলার পর আচ্ছা ঠিক আছে রাখবো, এরকম কথাবার্তা বলে তখন টাকা পয়সা সব হারাই ফেলে উনি অন্যরকম হয়ে গেছে আরো। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার বোনের বয়স 17 চলতেছে তখন, এই 18 হলে তোর বিয়ে দেওয়া যাবে, তো ওকে বিয়েটা দিয়ে ফেলি, কারণ আব্বুর টাকা তো রাখবে না আমরা জানি। এই শুধু আমরা টাকা যেহেতু আসে বিয়েটা দিয়ে ফেলি। আমরা একটা সিদ্ধান্ত নিলাম বাসায় বসে আম্মু সহ। তো আমরা মানে ছেলের যেন প্রপোজাল আসতেছে আমার বোনের জন্য, তো ওদেরকে আমরা চাচা বাচ্চা করতে লাগলাম আব্বুর অবর্তমানে। আমাদের যদি মনে হয় যে না রাইট, তাহলে আমরা আব্বুকে জানাবো।
আচ্ছা,
তো ততক্ষণে ওনার টাকা সব শেষ ওনার কাছে, আর মানে ওনার ভরসা ছিল যে যাতে উনি টাকা পাবে আর থেকে নিয়ে তারপর বিয়ে দিবে। কিন্তু তাদের মধ্যে অনেকে অস্বীকার করতেছে টাকা, মানে নেয় নাই বা দিবে না এরকম বলতেছে, কারণ যাদেরকে টাকা দিছে তাদের টাকাটা ফেরত দেওয়ার কোন সামর্থ্যটা নাই। ধরেন যে বলতেছে আমাকে 2 লাখ টাকা তো আমি ব্যবসা করবো, তো ও 2 লাখ টাকা ব্যবসায় ঢুকাইলে কি 2 লাখ টাকা একসাথে ইনকাম করতে পারবে কখনো? এটা তো সম্ভব না। ও লাভ করতে পারে, লসও তো করতে পারে,
রাইট?
লস করলে তখন সেই টাকাটা করতে কেন দিবে? ও তো ওরকম ওই লেভেলের মানুষ না, ওই ওয়েটের মানুষ না যে ওটা 2 লাখ টাকা সে যখন তখন ম্যানেজ করতে পারবে,
রাইট?
তো আব্বু সেই বর্ষে হ্যাঁ ঠিক আছে দেখো তোমরা দেখো এদিক দিয়ে, আব্বু মাঝখান দিয়ে কয়েকটা মহিলা নিয়ে আসতে বাসায়। একদিন একটা মহিলা নিয়ে আসতে বলছে যে আমাদের বাসায় কাজ করবে, থাকবে, খাবে। এগুলো অনেক আগে আরো, এগুলো আমরা তখন ছোটই ছিলাম বলতে গেলে। তো নিয়ে এসে বলতে থাকবে খাবে, তো এই মহিলাটা রাখো বাসায়। মহিলাটাও সিগারেট খায়, তো সিগারেট খায় একটা মহিলা কেমন হতে পারে ধারণে করা যায়। এভাবে করতে করতে ওনার দেখা যাচ্ছে কি আমাদের বিল্ডিং এ আমাদের মান সম্মানটা কমতেছে, সুদের ব্যবসা করে একটা নাম ছড়াচ্ছে, একটা দুর্নাম হচ্ছে, মারাত্মক একটা দুর্নাম। আমি বলতাম যে আমাদের ঘরের যত মেম্বার আছে সবাই সাবধানে থাকিও, কখন কাকে কে কিপটাক করে নিয়ে যায়, কারণ উনি যেভাবে টাকা দেখাচ্ছে মানুষকে এভাবে তো একটা আতঙ্কের বিষয়,
রাইট?
তো আমি আমার ছোট ভাই মেজবাকে সবসময় আমি গাছ দিয়ে স্কুল নিয়ে যেতাম আনতাম, কারণ ওর যেহেতু কোনো ক্ষতি না হয়, ও যদি কিডন্যাপ করে বা অন্য কোনো প্ল্যান থাকে তার কি বলা যায় না আসলে। এভাবে কয়েকদিন চলার পরে হঠাৎ করে আমার বোনের জন্য একটা প্রপোজাল আমি ঠিক করলাম বলতে দেখতেছি এখনো ঠিক হয়নি। এই অবস্থায় আমি জানতে পারলাম যে আমার বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে। তো আমার বোনের একটা অ্যাফেয়ার ছিল, তো এটা ও আমাকে পরে দিয়ে বললো,
আচ্ছা
যে আমার একটা অ্যাফেয়ার আছে যে এই ব্যাপার ছেলেটার সাথে, ছেলেটাকে আমি চিনি পার্সোনালি। তো এটা হচ্ছে যে ওদের বয়সের একটা ভুল, মানে এটা আসলে ওদের পরিচয় হচ্ছে মাত্র এক মাসের পরিচয়, বন্ধুত্ব, একসাথে এখন একই ক্লাসে পড়ে ওরা, সেম ক্লাসে। তো ওরা এখন আমি বললাম যে ওকে বুঝে বললে জিনিসটা সলভ করা সম্ভব, ওকে তো আমি একটু ধমক টমক দিলাম হালকা, আমি তো আমার একটা কারোকে হাতটা তুলতাম না তখনও, আমি একটু বুঝে বললাম যে এগুলো হচ্ছে তোমার বয়সের একটা দোষ, এই বয়সে তোমার একদম ভালো লাগা তৈরি হইতে পারে, কিন্তু এগুলাকে ইম্পর্টেন্স দিলে পারবা না, কারণ আমরাও এই বয়সটা পার করে আসছি, আমরা জানি যে এই বয়সে কি কি লাগতে পারে বা কি রকম, তোমার এখন বয়স অনুযায়ী চলতেছে এক হিসাবে। তো বললাম আমার বোনের এই ঘটনাটা জানার পরে আমার আব্বা অনেক বেশি রাগ হয়ে গেছে, ওকে মারতে চাইতেছে, ওকে মানে পাইলে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো আমি কি করলাম, আমাদের বাসার সামনে একটা ছোট একটা বারান্দা ছিল, বারান্দায় আমি আর ভাইয়া থাকতাম,
আচ্ছা,
আর মাঝখানের রুমে আম্মু, ছোট ভাই আর আমার বোন থাকতো, আর পাকঘর যেটাতে ছিল রান্নাঘর সেখানে আব্বু থাকতো।
আচ্ছা,
তো আমি কি করলাম, আমার বোন আর আম্মুকে আমাদের রুমে পাঠিয়ে দিলাম, দিয়ে তালা মেরে দিলাম
যাতে
মারতে না পারে, অনেক গায়ে গেছে আসতে না পারে। তো আমি আব্বুর সাথে থাকলাম, তো আব্বু বলতেছে যে তোর বোনরা তো এখানে ছিল আগে, এখানে থাক না, এখান থেকে লাগা কি দরকার? বলছে না আমি মারবো না মারবো না, এখানে রাখ। আমার ব্যাপারটা একটু খটকা লাগলো যে আমি ওখানে রাখলে কোনো সমস্যা কি, যে তুমি বলতেছে গায়ে হাত তুলবে না, তাহলে সে ওখানে থাক, সমস্যা কোথায়? আর বলতেছে না এখানে থাক, সমস্যা কোথায়? এভাবে বাড়াবাড়ি হইল। তো এক পর্যায়ে তিন চার দিন পরে আমিও আমার বোনকে ওখান থেকে বেরোতে মানা করছি, তোর কিছু লাগলে আমাকে বলবি, খাওয়া দাওয়া সময় পাঠিয়ে দিব, যা লাগে, কিন্তু রুম থেকে বেরোবি না আমার অর্ডার ছাড়া। তালাম মেরে চাবিটা আমার কাছে রাখতাম। আমার বোন মনে করতেছে যে আমি ওর প্রতি অন্যায় করতেছি, ও তো বুঝতেছে না যে আমি ওর ভালোর জন্য করতেছি। তো আমি হঠাৎ করে শুনলাম যে আব্বু আম্মুকে বলতেছে যে রাতে আমার ওখানে পাঠিয়ে দিবে।
আপনার বোন?
জি।
ওকে।
তো আমি ভিতর, আমি বাইরের রুম থেকে স্পষ্ট শুনলাম যে আব্বু আম্মুকে বলতেছে যে ওকে আমার রুমে পাঠিয়ে দিও। আমি কথাটা শুনে ভালো করে বুঝতে পারি নাই, কান পাতে আবার শুনলাম বলতেছে যে ওকে আমার রুমে পাঠিয়ে দিবা, এটা যাতে মানে ওর বাইরে না যায়।
আমরা আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব পাঁচ মিনিটের। পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, কমরুদ্দিনের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা ফিরছি ঠিক রাত ১২টায়। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দেবেন প্লিজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বেস্টির মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত ১২টায়। আর যারা আসতে চান এই অনুষ্ঠানে তারা আমাদেরকে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আপনার বোনকে ওই রুমে মানে আপনার বাবা যে রুমে থাকে সে রুমে পাঠিয়ে,
মানে বাবা তো রান্নাঘরে থাকে ওখানে পাঠাতে বসে রাতের বেলা, আমরা তো না জানি এরকম ভাবে। তো আমি এটা শোনার পরে শক্ত হয়ে গেলাম যে এই কথাটা বললে কথাটা মানে কি, এটা কোনো খারাপ দিক কথা না তো, বা কোনো খারাপ ইচ্ছা না তো এটা। তো আমি এরপরে দেখলাম যে আম্মু গেটের বাইরে এসে কান্না করতেছে। কান্না করতেছে, আমি আম্মুকে দেখে সামনে গেলাম, বললাম আম্মু কি হয়েছে? বলতেছে যে আমি সুইসাইড করব, আমি আর তোর বোনকে নিয়ে আমরা দুজন বিষ খেয়ে মরে যাবো।
আপনার মা কি বলছে আমি আরেকবার একটু স্পষ্ট করে বলতে মানে আমি শোনাতে চাই আমাদের দর্শকদেরকে, বলুন তারপর।
আমার আম্মু বলতেছে যে আমি সুইসাইড করব, আমি তোর বোনকে নিয়ে সুইসাইড করব।
ওকে।
আমি বলতেছি কেন কি হয়েছে? বলতেছে তোর আব্বু তোর বোনকে
চাইতেছে, মানে
নিজের মেয়ের সাথে ছিসি এগুলা মানে এরকম বলে আমাকে বলতেছে। তো আমি বলতেছি, আমি তখন খারাপ গালি দিয়ে আমি তখন আব্বুকে মানে আব্বুর দিকে যাচ্ছিলাম আর কি, আব্বু আম্মু ধরে ফেললো, বললে বাবা কিছু বলিস না, বাবা কিছু বলিস না, তুই একটা কাজ কর যেভাবে পারিস তোর বোনকে তুই বিয়ে দিতে, যে কোনো ভালো একটা ছেলে থেকে বিয়ে দিতে, তো সেটাও সবচেয়ে বড় একটা কাজ। তো আমি বললাম যে এখন ওনার কাছে টাকাও নাই, উনি চাইতেছে যে ওনার নিজের মেয়ের সাথে উনি অন্যায় করতে চাইতেছে, এখানে আমি কিভাবে বিয়ে দিব, গার্জিয়ান তো লাগবে, গার্জিয়ান ছাড়া কিভাবে বিয়ে দেওয়া সম্ভব, আর আমার কাছে তো নগদ কোনো অর্থ নাই, বিয়ে দিতে একটা সামাজিক ভাবে একটা খরচ আছে।
ওকে।
তো রাতের বেলা হয়ে গেছে, আব্বু আমাকে বলতেছে যে তোর বোনকে এখানে পাঠাতে না, অসুবিধা কোথায়, তোরা ওখানে থাক, আমি বুঝে বলতেছে। আমি বলতেছি না ওখানে থাকবে না, কেন কেন জানি না, আমি থাকবে না, আমি বলছি থাকবে না, বলছে কেন থাকবে না, তখন আব্বু আমাকে একটু ভয় পেতেছে, তখন আমাকে একটু ভয় পেত আব্বু, যে আমার মেজাজ অনেক গরম ছিল, মানে অন্যায় দেখলে আমি রাগ করতাম আর কি। তো আব্বু এটা বলছে যে ও আমার ছেলে না,
মানে আপনাকে বলেছে
জি আমাকে নিয়ে সন্দেহ পোষণ করতো। তো এগুলো নিয়ে উনি সব জায়গাতে এগুলো এটা রটাইত কথাগুলা, আমার আমাকে নিয়ে খারাপ কথা, আম্মুকে নিয়ে খারাপ কথা, এগুলো সব জায়গায় রটাইত। যে
স্পিচলেস, টোটালি স্পিচলেস, একটা বাবার এর চেয়ে পরাজিত হওয়ার আর কি থাকতে পারে, যে তার জন্মদাতার সন্তান যখন বাবার সম্পর্কে এই ধরনের কথাগুলো জানে। ছি 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 ছি, নাথিং টু সে, ভেরি স্ট্রেঞ্জ। আমরা আজকে এই ধরনের ঘটনা থেকে দূরে থাকতে চাই, আমি চিন্তাও করি নাই যে ভেবেছিলাম যে প্রথম দিকে বোধ হয় বাবা এসবই এ পর্যন্তই ক্ষান্ত দিয়েছে। ছি, মানে
তারপরে এখন আমার প্রথম দায়িত্ব ছিল আমার বোনকে সেভ করা, এখন আমার বন্ধু জানে সত্যি সুইসাইড করবে, এই ব্যাপারগুলো তো জানে, ওর কানে পর্যন্ত যায়, ও আমি ওকে আমি ভালো করে চিনি, ও খুবই ইমোশনাল একটা মেয়ে।
ওকে,
তো এখন এই ভয়ে আমি কাউকে কিছু বলতেছি না, এটা ভাইও জানে না, আমি যে জানি সেটা আব্বু জানে না, উনি মনে করতেছে উনি ছাড়া কেউ জানে না এই কথাটা, আম্মু ছাড়া। তখন আম্মু তো আমাকে বলে দিছে, মানে ইশারা ইঙ্গিতে বলে দিছে তোর আব্বার মতো খারাপ। তো এখন আমি যেহেতু ওনার কাছে বাধা দিলাম যে আমার বোন এখানে আসতে পারবে না, আমি বলছি যে ওর একটা সমস্যা হয়েছে, ওটা রোগ হয়েছে, ওই দিকে আসলে আমাদের গায়ে ভাইরাস ছড়া যাবে, মানে একটা বুঝ দিলাম আর কি। তারপর রাত্রেবেলা উঠে আমাকে আম্মু বললো যে তুই সাবধান থাকিস, তুই যেহেতু ওর কাছে বাধা দিয়েছিস, ও তোর একটা ক্ষতি করতে পারে, তুই সজাগ থাকবি। রাত্রেবেলা আমি রাত্রেবেলা 12টা বাজছে, আমার বুক দুধ দুধ করতেছে অনেক, আমি চাপতেছি যে আমার আব্বু, আমার আম্মু তো বললো যে আমার ক্ষতি করতে পারে, দেখলাম যে আব্বু আব্বু ঘুম থেকে উঠছে, আমি তো বন্ধ করে আসছি ঘুমানোর বান করতেছি, আব্বু দিন থেকে ছুরি নিয়ে আসতে, তারপরে ছুরি নিয়ে আসলো, কিন্তু বুঝতে পারলাম যে আমাকে মারার জন্য না, উনি ছুরি নিয়ে এসে বাইরে তাবিজ গাঁথতেছে, আমি কি করছে উনি জানে, আমি জানি না, তাবিজ গাঁথতেছে, আমি তাবিজ গাঁথতেছি এটা কার জন্য আমি কিছু জানি, তাবিজে কম বিশ্বাস করি আমি, তাবিজ করলে কি হয় না হয় একটু কম বিশ্বাস করি, ওই তাবিজ গাঁথতেছে, আমি আই থিঙ্ক আমার জন্য কিছু একটা হবে, আমাকে বসে আনার জন্য এই টাইপের কিছু একটা হইতে পারে। তো এখন আমি আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ডের আব্বু ছিল, আমাদেরকে খুব স্নেহ করতো, তো আমি ওনাকে গিয়ে বললাম যে আঙ্কেল আমার আব্বু তো ওকে হাত তুলতে যাচ্ছে, আমি ওসব ব্যাপার কিছু আনি নাই, সেগুলো তো পার্সোনাল ব্যাপার, কাউকে বলাও যায় না, আমি নিজের মধ্যে আমি দুঃখ দুঃখে মরতেছি যে আমার আমি যেটা জানি আমার আব্বু জানে না, উনি আমার সাথে ভালো বিহেভ করতেছে, আমি ওর সাথে ভালো বিহেভ করতেছি, কিন্তু আমার ভিতরে চলতেছে তোমাকে এখনই মানে কিছু একটা করে ফেলি এরকম একটা আমার ভিতরে চলতেছে, তো এখন আমি এটাকে সহ্য করে ওনার সাথে অভিনয় করে যাচ্ছি যে আব্বু ভাত খেয়েছেন ভালো আছেন, এভাবে ভালো কথা বলতেছি ওনার সামনে দিয়ে। তো আমি ওনাকে আঙ্কেল গিয়ে বললাম আঙ্কেল আমার আব্বু তো আমার বোনের প্রতি অনেক রাগ মারবে ওকে, তো আমি যাচ্ছি ওর একটা বিয়ে দিয়ে দিতে, আপনি একটা পাত্র দেখেন, পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেন, তো বলতেছে তোমরা যে বাসায় থাকো এটা একটা বাসা হইলো, ছোট একটা বাসায় থাকো ওখানে কি বিয়ে দিবে, ওখানে ছেলে পক্ষে আসতে ফেরত যাবে, বলো যে এটা কি বাসা কি ফ্যামিলি কি বাসায় থাকে, তুমি একটা ভালো একটা বাসা নাও আমি একটা ছেলে দেখাই ভালো লাগলে কথাবার্তা বলে, কিভাবে কম খরচ যদি করতো আমি তোমার সিস্টেম দেখা দিব, তুমি মানে উনি আমার একটু হেল্পফুল মানুষ, সবার হেল্প করে, উনি খুব ভালো একটা পরোপকারী মানুষ।
ওকে,
তো ওনার কথা শুনে তো আমি বললাম যে এটা এই জিনিসটা আব্বুকে বুঝান, ওনাকে বললাম, আব্বুর কাছে উনি গেল আসলো, আসার পরে বললো যে দেখেন ভাই একটা বাসা নেন, বাসা নিয়ে এখানে বাচ্চা বাচ্চা রাখছেন, এভাবে তো বড় হলে এভাবে তো বিয়ে দেওয়া যায় না, ওনার কথার ফাঁদে পড়ে আব্বু একটা বাসা নিল, ফ্ল্যাট বাসা ভাড়া নিল, এটা এটা ভাড়া দিয়ে দিলাম আমরা, তারপর আমরা নতুন একটা ফ্ল্যাট বাসায় উঠলাম, তারপরে রুমটা অনেক বড় ছিল, ওটা ভাড়া ছিল 10,500 টাকা, এই গ্যাস বিল কারেন্ট বিল সব 12,000 টাকার উপরে পড়তো আমাদের। এদিকে আব্বু যে 18 লাখ টাকা লোন নিছে সেটা বেতনের টাকা আব্বুর থেকে আসতেছে, আব্বুর বেতন বাড়ছে মাত্র 7,000 টাকা, 7,000 টাকা দিতে সংসদ সম্ভব না, ওদিক দিয়ে যারা টাকা নিচ্ছে তারাও কিন্তু কি টাকা দেওয়ার কোন নাম নিশানা নাই, ওদিক দিয়ে আব্বুর অবস্থা খারাপ যাচ্ছে, মানে টাকা পয়সার অবস্থা খুব খারাপ যাচ্ছে আমার। তো আমি কি করলাম, আমার কাছে একটা মোবাইল ফোন নেই, তখন আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছিল, তো আমি একটা ফ্রেন্ড থেকে মোবাইল নিলাম, নেওয়ার পরে আমি মোবাইল দিয়ে আমি সারাদিন বসে আছি ঘরে কান্না করতেছি, আর কোনো আমার উপায় নেই যে ঘরে কিছু নাই আমি কি করবো, বোনটার বিয়ে দিতে হবে, এখন আমি আমার আব্বু থেকে কদিন সেভ করবো, আমি ঘরে বসে থাকবে আমার কাজ আছে না, আমি বাড়ি যাবো না, চাকরি করবো না, আমি ওকে কদিন গার্ড দিবো, ওর বিয়েটা তো ইম্পর্টেন্ট, এখন বাসায় বসে বসে আইডিয়া বের করতে থাকলাম যে কি করা যায়, আর আমি চাকরি যদি এখন নতুন করে শুরু করি তাহলে আমার বেতন 7-8 এর থেকে তো উপরে যাবে না, 7-8 দিয়ে তো আর বিয়ে হয় না বা ফ্যামিলি সব খরচ বহনটা সম্ভব না, আমাকে এমন কিছু করতে হবে এক্সট্রাঅর্ডিনারি যে আমি ইনস্ট্যান্ট সব অভাব মিটিয়ে ফেলতে পারবো, এরকম একটা জিনিস আমার দরকার। তো আবার আমি ঘর থেকে বেরোতে পারছি আমার বোনের কারণে, তো এখন আমি ওই যে ফোনটা নিলাম আমার বন্ধু থেকে ধার, এক সপ্তাহের জন্য ধার নিলাম, ধার নিয়ে আমি একটা ফেক আইডি খুললাম, এটা একটা মেয়ের নামে, মেয়ের নামে ফেক আইডি খুলে ওখানে একটা পুতুলের ছবি দিলাম, জাস্ট
পুতুলের ছবি,
পুতুলের ছবি দিলাম।
আপনার প্ল্যান কি ছিল?
আমার প্ল্যান কোনো কিছু ছিল না, আমি একটা ফেক আইডি খুলে এমনি মানে আমার কোনো সময় কাটতেছে না, আমি এমনি আইডিয়া করতেছি যে একটা ফেক আইডি খুললে কি হয়, খুললাম
তারপরে
আমি দেখলাম যে অনেক ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যে একটা মেয়ের অনেক ভ্যালু ফেসবুকের মধ্যে, অনেক ছেলে
থাকে, এর আগে ফেসবুক সম্পর্কে আপনার কোন আইডিয়া ছিল না?
ছিল, আমার পার্সোনাল আইডি ছিল, কিন্তু ওইখানে আমার ফ্রেন্ড ছাড়া বাইরে
কোনো
ছিল না, ওদের মধ্যে চ্যাট হতো, আমি ফেসবুকে ফেক আইডি খুলে দেখলাম যে অনেক ছেলে মেসেজ পাঠাচ্ছে, হাই হ্যালো কেমন আছেন,
আমি বললাম যে এটা তো একটা সুযোগ নেওয়া যায়, একটা মেয়েকে এত প্রাধান্য দিচ্ছে ফেসবুকের মধ্যে, ছেলেরা এত ডিস্টার্ব করতেছে, এটার থেকে তো একটা জিনিস মানে কিছুটা হইতে পারে। আমি বললাম যে আমি যদি আমার বয়সটা চেঞ্জ করা যায় তাহলে আমি তো ফোনে যদি আমি ম্যাসেজ করে যদি বলি আমি একটা মেয়ে, ওরা বিশ্বাস নাও করতে পারে। আমি যদি ফোন নাম্বার দিয়ে যদি কথা বলতে পারি তাহলে তো দেখা যাচ্ছে যে আমি ওর থেকে টাকা পাইতে পারি। এরকম একটা আমার
টাকা দরকার,
তো এখন আমি ওখানে একটা স্টেটাস দিলাম যে আমি পড়ালেখা করি, আমার নাম একটা মেয়ের নামে দিলাম, আমি পড়ালেখা করি, আমার একটা সমস্যা করে আমার কিছু টাকা দরকার, আমি এই জন্য আমি খারাপ কাজ করি, আমি একটা খারাপ মেয়ে হয়ে গেছি, তো এখানে
স্ট্যাটাস
দিলাম। তারপরে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেল ফেসবুকের মধ্যে, ফেক আইডিতে, তো অনেক ফ্রেন্ড হয়ে গেল, ওরা সবাই আমার মেসেজ পাঠাচ্ছে যে আমাকে নাম্বারটা দাও তোমার, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমি বললাম যে না ভালোই সারা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তো আমি কি করলাম আমার কাছে তো টাকা নেই, তখন আমি মোবাইলটা চাঁদালে সারাদিন ইউজ করতাম, একদম সকালবেলা যে ঘুম থেকে উঠে ঢুকতাম নেটে, রাতে 12টা একটা বন্ধ আমি নেটে থাকতাম, সবসময় অনলাইন থাকতো এডি থেকে। তো আমি বললাম যে এরকম ভয়েস চেঞ্জে কোনো সফটওয়্যার আছে নাকি, যে থাকে ওটাকে আমি ইনস্টল করে তাহলে আমি কথা বলে নিজের কন্ট্রোলটাকে চেঞ্জ করে মেয়ে কন্ট্রোল নিতে পারবো।
ওকে,
তারপরে আমি কি বললাম যে এরকম কোনো সফটওয়্যার পেলাম না, পারলাম না, আমি একটু হতাশ হইলাম। আমি অনেক জায়গায় ঘুরছি, এরকম একটা মোবাইল যেটা ভয়েস চেঞ্জ করতে পারে আমি খুঁজতেছি, অনেক জায়গায় ঘুরলাম পাইলাম না। একটা পুরোনো গোডাউনে গেলাম, ওখানে দেখলাম যে ভয়েস চেঞ্জের কয়েকটা অপশন আছে, দেখলাম যে মেয়ের ভয়েস চেঞ্জ করা যায়, বাচ্চাদের ভয়েস করা যায়। আমি বললাম যে মেয়ের ভয়েসটা আমি দেখি কেমন হয়, আমি এখন আমার থেকে তো টাকা নাই নিব কিভাবে, আমি কয়েকজন থেকে ধার চাইলাম টাকা, আমি কয়েকটা ফ্রেন্ডকে আমার প্রবলেমের হিন্ট দিছি, পুরোপুরি প্রবলেমটা বলি নাই, যে আমার খুব টাকা দরকার, তো বললাম যে আমি এখন সবকিছু করতে রাজি আছি, আমি চুরি জাকাতি যা বলছো আমি সব করতে রাজি আছি, আমার টাকা দরকার।
আপনার বোনকে বিয়ে দিতে হবে?
হ্যাঁ, আমার এখন আমি বোনকে বিয়ে না দিলে আমি উদ্ধার নাই, কারণ আমার আব্বু দিকে শয়তানি বুদ্ধি, আমার উনি কি করে বসে, উনি তো উনি মানুষের পর্যায়ে পড়ে গিয়ে জানি না, উনি সাবান দিয়ে দাঁত ব্রাশ করতো টাকা বাঁচানোর জন্য। তারপরে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে বললাম, তো ওরা বলছে দিয়ে কি করবি, আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম মোর্শেদ, তো আমার খুব ভালো একজন ফ্রেন্ড বিপদের বন্ধু, তো ওকে আমি বললাম যে আমার প্ল্যান আছে, আমি কিছু একটা মানে অবৈধ কিছু একটা করতে পারি, আমার একটা প্ল্যান আছে, যেটাই হোক আমার টাকা দরকার। ও বলতেছে আমি তোর এই কাজে হেল্প করতে পারবো না, আমার টাকা আছে কিন্তু আমি তোর দিব না, এমন দিব না তুই খারাপ করতে যাবি সেই জন্য। আমি ওরা বললাম না একটা ভয় ছিল মোবাইল কিনবো, আমি ওরে বলছিলাম আসতে, আমরা বলি নাই শুধু ওরে বলছি। তারপরে আমার আরেকটা ফ্রেন্ডকে আমি বললাম যে আমি একটা চাকরি করতেছি, একটা ঢুকবো আজকে, আমার টাকা নাই হাতে, আমার 2000 টাকা দে, তো আমার বললো যে 2000 টাকা আসছে এখন নিতে পারবি, কিন্তু টাকাটা আমার না, আগামী সপ্তাহের ভিতরে ফেরত দিতে হবে, যদি রাজি থাকো তাহলে দিব, আর যদি দিতে না পারো তাহলে বন্ধুত্ব নষ্ট হবে, ও বলতেছে। আমি কতক্ষণ ভাবলাম দে, তোর টাকা আমি যেভাবে পারি সেভাবে দিব, তারপরে আমার রক্ত যেভাবে দিব তাও আমাকে টাকা দেবে, আচ্ছা ঠিক আছে, আমার 2000 টাকা দিছে। মার্কেটে গেলাম, একটা এরকম ভয়েস চেঞ্জ চেক করে ফোন নিলাম আমি 1500 টাকা দিয়ে, বাকি 150 টাকা ছিল ওগুলো সিম কিনলাম, সিম কিনে অ্যাক্টিভ করলাম, যারা আমার থেকে ফোন নাম্বার চাইছিল ওদেরকে আমি নাম্বার দিলাম। ওখানে মধ্যে একটা লোক আছে, ও বলতেছে যে মানে তোমাকে আমি হেল্প করতে পারবো, ও অনেক বড় লোক আর কি, ও দেশের বাইরে থাকে, ও বলতেছে আমি তোমাকে হেল্প করতে পারবো, তুমি তোমার ফোন নাম্বারটা দাও। আমি ফোন নাম্বারটা এখন দিলে তো হবে না, ওটা একটা রোবটিক ভয়েস, যেটা অন্যের যেটা ছিল এটা রোবটিক ভয়েস, মেয়ের বয়স তো হু হবে না। তো আমি ট্রাই করলাম যে কিভাবে মেয়ের বয়স হুবহু করা যায়, আমার বয়সের সাথে অ্যাড করে কিভাবে করা যায়, আমি কিভাবে কথা বললে এটা হুবহু মেয়ের মতো শোনাবে, আমি সেটা বাসায় বসে প্র্যাকটিস করতাম যে আমি কোন অ্যাঙ্গেলে কথা বললে হুবহু মেয়ের মতো যাবে। এখন দেখা যাচ্ছে আমি নর্মাল যেভাবে কথা বলি সেভাবে কথা বললে ওটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, কিসমিস একটা আওয়াজ হচ্ছে, আর যদি আমি স্লো করে সুন্দর করে কথাটা প্রত্যেকটা বাক্য যদি করে বলি তাহলে এটা খুব সুন্দর একটা মেয়ের কণ্ঠ শুনছে
ওই ফোনে
আমার কণ্ঠতে। এটা আমি আবার মুখের সাথে নির্দিষ্ট দূরত্ব ধরে রাখতে হবে, কাছে আসলো হয় না মেয়ের কণ্ঠ, দূরে গেলেও হয় না, নির্দিষ্ট একটা দূরত্ব আছে, ওই দূরত্বে কথা বললে ওটা এক্স্যাক্টলি মেয়ের কণ্ঠ শোনায়, ধরা কোনো ওয়ে নেই। তো আমি ওই ছেলেটাকে নাম্বারটা দিলাম, তারপরে ও বলতেছে যে তোমাকে আমি দেখতে চাই, তোমার ইমোটা অন করো। আমি বললাম যে আমার তো ফোন নাই, আমি নর্মাল ফোন ইউজ করি, আমি ইমো অন করতে পারবো না। তো কথাবার্তা বলতে বলতে ও বলতেছে আমি তোমার একটা মোবাইল গিফট করবো, মোবাইল তো গিফট করতে পারবো না, মোবাইলের টাকা গিফট করবো। আমি বলতে আচ্ছা ঠিক আছে টাকা তাহলে অনলাইন পাঠাবা, বলতেছে সামনে মাসে 1 তারিখ পাঠাবো, তখন চলতেছে 20 তারিখ, এদিকে আমাদের ভাড়া ঝুলি আছে, বাসা ভাড়া টেনশন আছে অনেক, মানে কিভাবে চলবো এখন, ও আসলে কি টাকা পাঠাবে কিনা আমি কনফিউজ ছিলাম। তখন কথাবার্তা বলতাম আর অনেক সাথে কথাবার্তা বলতাম, 1 সপ্তাহের ভিতরে আমি 3-4 হাজার টাকা মতো ইনকাম করে ফেলছি
এইগুলো করে
অন্য ছেলের সাথে।
মানে কি দিত আপনাকে টাকা পয়সা? কারণ
আমি ওখানে অফার দিতাম যে ও একটা মানে আমাদের এরিয়ার ভিতরে চিটাং এরিয়ার ভিতরে থাকে এরকম ছেলে আমি খুঁজে বের করতাম।
ওকে,
তো ওকে আমি বলতাম যে আমাদের এখানে আমরা আমি আমি একটা কল গার্ল, তো আমার এখানে চারজন আমার বান্ধবী আছে, আমরা একটা বাসায় ভাড়া থাকি, তোমরা চাইলে আসতে পারো, আসলে এখানে মানে এটা একটা জাস্ট পতিতালয়, এইভাবে আমি তাকে বললাম যে এখানে আসবে, টাকা দিবা, কাজ করবা, চলে যাবা, এটা একটা সিস্টেম বললাম। তো এখন এই সম্পর্কে আমার কোনো বাস্তবিক আইডিয়া ছিল না, তো আমি সত্যি কথা বলতে সবকিছু আমার শোনা বা দেখা। তো আমি বললাম যে এই অবস্থা, ওরা বিশ্বাস করতো, বলতো যে ঠিক আছে আমার তোমার বাসা আসবো, অ্যাড্রেসটা দাও। বললাম যে এখানে সিস্টেম আছে কিছু, অ্যাড্রেস তো দেওয়া যাবে না, আমাদের এখানে আসলে প্রথম কথা হচ্ছে এখানে স্মোকিং করা যাবে না, স্মোকিং করলে আমরা ঘর থেকে বিয়ে করে দিই, মানে একটা বিশ্বাস লাগানো,
বিশ্বাস করার জন্য বিভিন্ন
আমি বিভিন্ন মানে কৌশল অবলম্বন করতাম। বললাম যে তোমরা যখন আসবা গোসল করে ফ্রেশ হয়ে আসবা, বলে আচ্ছা ঠিক আছে, আসলে আগে ৫০০ টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ছাড়া কাউকে আমরা অ্যালাউ করি না, কারণ কার মনে কি আছে বলা যায় না। কারণ দেখা গেল তুমি আসলা বললা যে মানে খারাপ হয়েছি, আমার কাছে টাকা নেই, আমি আর দিন টাকা দিয়ে যাবো, এটা তো হবে না। ওরা বলতেছে যে না আমি স্পটে এসে স্পটে টাকা দিব, হবে না। কারণ কেন হবে না, তুমি যদি আজকে যদি আসো, ঠিক আছে, আজকে পরিচিত হয়ে গেলা, তারপর থেকে তোমার অ্যাডভান্স লাগবে না, তারপর থেকে তুমি ফোন দিয়ে চলে আসতে পারবা। এখানে হচ্ছে মেম্বারশিপ, এটা ক্লাবের মতো একটা,
ওকে
ওকে বুঝলাম জাস্ট এটা। এটা প্রথমবারে মানে শেষবার আমাকে টাকা বিকাশে পাঠা দিত, আমি টাকাটা নিয়ে ওরকে ব্লক মেরে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করি,
আইডি থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সব জায়গায় ব্লক করে
দিতাম, নাম্বার ব্ল্যাকলিস্টে চলে যেতাম।
ওকে,
তারপরে দিয়ে এভাবে করতে করতে আমার ওই যে ওই কথা দিয়েছিলাম যে এক সপ্তাহে ওর টাকাটা দিয়ে দিব, আমি প্রায় ৩-৪ হাজার টাকা আমার আর্ন হয়ে গেছে
এক সপ্তাহে।
আমি ওকে এক সপ্তাহ হওয়ার দুই তিন দিন আগে আমি ওকে ২০০০ টাকা দিয়ে ফেলি,
ওকে,
যে ওখান থেকে। তারপরে দিয়ে আমার মোটামুটি টাকা আছে, আমি কিছু আনতেছি লাগলে, বা খাবার দাবার কিছু আনতেছি, বা যেটা বেশি প্রয়োজনীয় সেগুলো আনতেছি। তখন অবস্থা বেশি মানে করুণ অবস্থা, এভাবে করতে করতে কিছু লোক থেকে টাকা নিলাম, এদিক দিয়ে ১ তারিখ হয়ে আসছে, ওই লোকটা আমার বলছে টাকা দিবে, তো সে কি করলো আমাকে অনলাইনের মাধ্যমে ১২,০০০ টাকা পাঠালো,
পাঠিয়ে দিল আপনাকে ১২,০০০ টাকা
পাঠালো। আমি ১২,০০০ টাকাগুলো ব্যাংক থেকে তুলে সাথে সাথে সিমটা ভেঙে ফেলে দিলাম, তো আমার নাগালি না পায়, কারণ যেহেতু টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে, সেহেতু বা ও আমাকে বা ধরতেও পারে, নাম্বার তো লাগবে, তো আমি সেহেতু মানে আমি হচ্ছি যে কোনো প্রমাণ না রাখতে আমি নাম্বার সহ ফেলে দিলাম, আরেকটা সিম কিনলাম, তাতে বিকাশ করলাম, করে আমি ওইভাবে আবার করতেছি। তখন মানুষকে ভগবান খুব সোজা ছিল, কারণ এটা নতুন অভিনব করতেছি তখন। আমি এইভাবে করে করে প্রতিদিন আমার ইনকাম থাকতো ৫০০, ১,০০০, ২,০০০ এরকম আমার ইনকাম থাকতো প্রতিদিন। আমি সারাক্ষণ ঘরের ভিতরে আর রুমের ভিতরে, আম্মা বললে কি রে তুই রুমের ভিতরে কি করস, আর তুই টাকা কই পাস, আমি বলতাম যে অনলাইনে একটা বিজনেস আসছে, অনলাইনে কাজ করি, অনলাইনে একটা কাজ করি। আমার রুমে কেউ ঢুকতো না, আমি একটা রুমের রুম সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আমি এইভাবে ফোন থাকতে থাকতে আব্বু একটা ছেলে দেখলো আমার ফোনের জন্য, ছেলে দেখলো উনি চাকরি করে যেখানে ট্রান্সফার হয়েছে ওখানে উনি থাকতে হয়, এখন উনি আর আসতে পারে না, রেগুলার আগের মতো আর আসতে পারে না, মানে
এতে তো মনে হয় আপনারা খুশি হলেন,
আমরা খুশি হলাম যে উনি ছাড়া ঘর অন্যরকম ফিলিংস। তো তারপরে উনি আসতে পারলো না, উনি আমাকে ফোন করে বললো যে একটা ছেলে দেখছি তোরা তোর বোনকে নিয়ে আমার উপরে চলে আয় এখন। তো আমি গেলাম আমার বোনকে নিয়ে আমার আম্মু সহ আমরা সবাই মিলে গেলাম, ছেলে দেখলাম ছেলে পড়ালেখা বেশি করে নাই, তো এটা দেখে আমরা আবার তারপর তো আর্জেন্ট তো দেওয়া আর্জেন্ট, কারণ আমরা যেটা নিয়োগ করে ফেলছি, তো ওরা কিন্তু আবার খুব বেশি লাইক করছে আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে বলতে কত সুন্দর লাগতেছে যে বাবা ব্যাংকে চাকরি করে মেয়ে ইন্টারের পরে বড় ভাই আছে, তখন আমার বড় ভাই চাকরি কয়েকদিন করতো কয়েকদিন করতো না, এরকম মানে উড়ু উড়ু ভাব। তো সবাইকে আমরা বলতাম যে বড় ভাই চাকরি করে, ছোট ভাই স্টুডেন্ট, মেটো ভাই স্টুডেন্ট, ছোট ভাই স্টুডেন্ট, বড় একটা কত সুন্দর একটা ফ্যামিলি, তারা দেখে মুগ্ধ আমাদেরকে, এত সুন্দর একটা ফ্যামিলি এভাবে ওরা মানে আমাদের জন্য পুরো পাগল একদম, মানে আমাদেরকে লাগবেই হতে, কিন্তু আমরা ওদের ততটা পছন্দ করি নাই। আবার বললাম যে না থাক, মানে সব দিকে তো আর পাওয়া যায় না, ছেলে ভালো হইলে হইল, আমাকে চিন্তা করলাম যে এটা ছেলে প্রবাসী, তো আমরা কি করলাম প্রথমে রাজি হয়নি, তো আব্বুকে আবার ওরা রাজি করে ফেলছে, আব্বু ওদের প্রথমটা পঞ্চমুখ ছিল। আমি চিন্তা করলাম যে আব্বু যেখানে হ্যাঁ বলবে সেখানে নিশ্চয়ই গাবলা আছে, আমাদের চিন্তা ভাবনা ছিল সেটা, আব্বু যেখানে রাজি হবে সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো আমরা ওনার রাজি দেখে আমরা রাজি হইনি, পরে দিয়ে আমরা রাজি হতে বাধ্য হলাম এক পর্যায়ে।
বাধ্য হলেন কেন?
ওই ভাইটা উনি আসছে, আসে আব্বুর পা টা ধরে ওই বলতেছে যে মেয়েকে আমার সাথে বিয়ে দেন, যে আমার ঘরে আমার বন্ধু অভিভাবক হিসেবে থাকবে, যে আমার খুব আর্জেন্ট একজন অভিভাবক দরকার, তো আমরা হয়তো বা পড়ালেখা একটু কম করছি বা আমরা তো একটু গরিব, কিন্তু আমাদের মন খুব ভালো, আমাদের পরিবেশ খুব ভালো, আপনার মেয়ে ভালোই থাকবে। ওরা বলতেছে, আব্বু বলতেছে যেহেতু আমার কাছে এখন টাকা পয়সা কিচ্ছু নাই, ওরা যেহেতু রাজি কম খরচে এটাই সুযোগ বিয়ে দিয়ে দেওয়ার, এর আগে একটা কথা বলা হয়নি, যখন ওই প্রবলেমটা চলতেছিল ওই বাসার মধ্যে, তখন আব্বু আমাকে বলছিল তিনটা বাজে ডেকে তুই তোর বোনকে মেরে ফেল। কেন? কারণ ওকে বিয়েতে এত টাকা লাগবে, যদি এত টাকা নষ্ট করলাম আছে মারবি যাতে কেউ বুঝতে না পারে যেটা মারা আমাকে বলতেছে।
ডেফিনেটলি ডেফিনেটলি আমি বলবো যে সম্পূর্ণরূপে সত্যি বলে মনে করে নিই, তাহলে অ্যাবসলুটলি ওর বাবা মানসিকভাবে সুস্থ না। এবং একটা অসুস্থ মানুষের জন্য আসলে কি ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হয় মানসিক অসুস্থ মানুষের জন্য, সেটার ব্যাপারে আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম যিনি ফোনে আছেন আমাদেরকে শুনছেন তিনি ভালো বলতে পারবেন। অনুষ্ঠান শেষে আমরা নিশ্চয়ই তাকে আমরা এই প্রশ্ন জিজ্ঞাসা করব। খুব বড় একটা জিনিস আমরা খেয়াল করেছি, বিশাল শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড যেটা ওকে আর্থিকভাবে টানা পূরণের মধ্যে থেকে ওকে ধীরে ধীরে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সেই জায়গাটা থেকেই একটা ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিরতি। চার মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর আমাদের এই অতিথিকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে কমরুদ্দিন আছেন, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ, যেখানে আপনি ছিলেন যে ধীরে ধীরে অপরাধ বাড়ছে এবং বোনকে বিয়ে দেওয়ার জন্য
আমার আব্বু বলছিল যে আমার বোনকে
মেরে ফেলার কথা। হ্যাঁ,
আবার এদিক দিয়ে আমার আম্মু আমাকে ডেকে নিয়ে বলতেছে তোর আব্বা ভাই চালাচ্ছে, তোর আব্বা তুই মেরে ফেল, তুই পারবি, মানে আমি জানি তুই পারবি, এমন ভাবে মারবি যাতে এটা মারার বলে কেউ বুঝতে না পারে।
এটা মা বলছে আপনি?
জি, মানে উনি অতিষ্ঠ হয়ে ওনার সর্বোচ্চ মানে ধৈর্য শেষ, উনি সারা জীবন মার খেতে খেতে এই পর্যায়ে উনি কথাটা বলতেছে।
বলুন সামনে যে কি অপেক্ষা করছে আসলে, মানে একটু চিন্তা করতে থাকুন তাহলে বুঝতে পারবেন।
তো আমার গা শিউরে উঠছে যে বাবা বলে মেয়েকে মেরে ফেলতে, মা বলে বাপকে মেরে ফেলতে। আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার নিঃশ্বাস কিন্তু খুব কষ্ট হচ্ছে রাতের বেলা একদিন, তো আমি হঠাৎ করে মনে হচ্ছে আমি এখনই মারা যাবো। এদিক দিয়ে আমার তখন টাকা ইনকামের টাকা বাড়তেছে, খুব ভালো ঘুরতেছে টাকা। তো আস্তে আস্তে এটাকে আরো আমি মানে বিস্তৃত করতেছি, আমার সিম বাড়াচ্ছি, আমার আইডি বাড়াচ্ছি, আমার কার্যক্রম বাড়াচ্ছি, বিজ্ঞাপন বাড়াচ্ছি, কাস্টমার বাড়তেছে। হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান আসলো, একবার একটা লোক ফোন করে বলল যে আমি ভিডিওতে করতে চাই তোমার সাথে ইমোতে। আমি বললাম যে এটা কিভাবে করে, ভিডিওতে তুমি তোমার বডি সব দেখাবা, আমি দেখবো, মজা নিবা, এটাই হচ্ছে ভিডিওতে করা। আমি ওই দিনে বুঝলাম যে মানে ভিডিও নামক একটা জিনিস আছে।
ওকে,
তো আমাকে আমি তখনই বুঝলাম যে ফোন ভিডিও এটা একটা ব্যাপার, আমি ওখানে ঢুকিয়ে বুঝলাম। তো আমাকে বললো যে এটা তুমি করলে আমাকে আমি 1000 টাকা দিব। আমি বললাম যে ঠিক আছে, আমার এই নাম্বারে পাঠিয়ে দেবো 2000 টাকা, আমি করবো। এভাবে করে ওরকে আমি ব্লক মেরে দিলাম। আমি সিস্টেমটা শিখলাম নতুন, যোগ হইলো যে আমি ভিডিও করি, মানে 1000 টাকা দিলে আমি ভিডিওতে 1 ঘন্টা করি, এরকম একটা অফার দিলাম ওখানে লিখলাম।
ওকে,
তো এইভাবে ভিডিওতে প্রবাসীরা বেশি মানে আসক্তি ছিল, প্রবাসীর থেকে বেশি ফোন আসতো।
জি,
যারা বিভিন্ন দেশে থাকতো ওরা ফোন করে বলতো যে মানে আমি করব, টাকা পাঠিয়ে দিত।
ওকে,
একজন থেকে 2000, অনেকজন থেকে একবার নিছি, বারবার নিচ্ছি, এক কথা বলে
যে বেচাচ্ছেন আপনি,
এবার ভুলে যাচ্ছে, এবার ভুলে গেছে আর হবে না, এবার টাকা দাও।
ওকে,
যে আর সমস্যা হবে না, আমার ওই বারটা ভুলে গেছে, ওই বারটা তুমি ছেড়ে দাও।
ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি দেশের বাইরে নাকি চিটাগাংয়ের?
ভিডিও যারা ছিল তারা দেশের বাইরে, আর যারা রিয়েল এর জন্য চাইতো তারা ছিল চিটাগাংয়ের।
ওকে,
তো আমার ব্যবসা বাড়তেছে, তখন ইনকাম প্রচুর, ডেলি এক সময় দেখা গেল ডেলি 4-5000 টাকা ইনকাম করতাম। তো এদিক দিয়ে আমার আম্মুর একটা গয়না ছিল, ওটা 76000 টাকা দিয়ে বানাছিল, যখন আব্বুর টাকা পয়সা ছিল তখন আম্মু ওটা জোর করে বানাতে ছিল আব্বুরকে, একটা গয়না বানাও আমার মেয়ে কাজে আসতে পারে।
ওকে,
তো বানানোর পরে আম্মু বললো যে তোর কাছে যা টাকা আছে হ্যাঁ ওনার দিয়ে সবকিছু, আমি আমার বোনের জামা কাপড় খুব কম ছিল তখন, নতুন জামা কাপড় বা পরার মতো আমাকে অনেক জামা কাপড় কিনে দিলাম, আম্মুকে অনেক কিছু কিনে দিলাম, কেনার পরে বাসার যা যা অভাব ছিল মুখ কথা,
মানে আপনি
স্বয়ংসম্পূর্ণ করে ফেললাম
অবৈধ পয়সা যেটা রোজগার করছেন সেটা দিয়ে আপনি এগুলো করছেন।
হ্যাঁ, তো এদিক দিয়ে আম্মু সব জায়গায় বলতো যে আমার ছেলে তো অনেক টাকা ইনকাম করে,
ঘরে বসেই করে,
ঘরে বসেই করে। ও একটু মানে ও কি আসলে জানি না, ও আসলে মানে এত কেউ খারাপ চোখে দেখবেও না, কারণ ঘরের ভিতর থেকে খারাপ কাজ কি করতে পারে। আমার চিন্তা আসবে যে এটা তো এখন আত্মীয়স্বজন জানা যে আমি অনলাইনে কাজ করি,
আত্মীয়স্বজন সবাই বুঝতে পারছে যে আপনি অনলাইনে কাজ
করেন,
পয়সা রোজগার করছেন,
ওরা সবাই আমাকে মানে অনেক সম্মান দিত। তখন
বাপরে বাপ, কোথা থেকে না কোথা থেকে টাকা পয়সা
কি কি করে, বা অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমি তো এটা পুরো একটা মানে কাকতালীয় ব্যাপার, আমি টাকা আসতেছে আমি করতেছি এভাবে, তখন অনেক টাকা চলছে। আমি হঠাৎ করে ওই ওদের সাথে বিয়ে ফাইনাল করে ফেললাম,
ওই ছেলেটার সাথে,
ওই ছেলের সাথে। ওটা প্রথমে ফাইনাল করছে আমার আব্বু, আব্বু ফাইনাল করে বলতেছে আব্বু ওখানে কথা বলে ক্লাব ভাড়া করে আমার কাছে আসছে যে আমি ক্লাব ভাড়া করে ফেলছি। দেখ বলছে যে এটা একটা কাজ হইলো, আপনি কাজটা আপনি ক্লাব ভাড়া করতেছেন আমরা জানি, একটা বৈঠক করে কথাবার্তা বলে আপনি একটা ডেট ঠিক করতেন। আমরা কি মরে গেছি, আমাদেরকে বলা যায় না যে অমুক ডেটটা করবো কিনা, একটা ফোন দিলে কি গুণা হয়, এভাবে বলে ওনাকে সাথে কথা বলাচ্ছে। তখন আমি খুব গরম ওনার উপরে, এখন না আমি ঘর ভাড়া দিচ্ছি সবকিছু আমার উপরে, এখন ওনার কন্ট্রোল নাই বলতে গেলে।
আচ্ছা আচ্ছা,
সব কথা আমি চালাচ্ছি ঘরে যা যা লাগে
এসব করি। আপনি
ফ্যামিলি
চালাচ্ছি এই নেটে সব করে?
হ্যাঁ, মানে আমি তো 24 ঘন্টায় কাজই, আমার কাজই তো এটা মানুষকে ঠকানো, আমি এইভাবে ঠকাচ্ছি মানুষকে। কিন্তু মাঝে মধ্যে আমার নিঃশ্বাসের প্রবলেমটা হইতো, তখন ওটা আমি ইগনোর করতাম আর কি।
নিঃশ্বাসের প্রবলেম বলতে কি, আপনার খারাপ লাগা থেকে হতো নাকি এমনি এমনি চলে আসতো?
এমনি এমনি মাঝে মধ্যে হইতো, রাত্রেবেলা উঠতো বেশিরভাগ, উঠলে আম্মু আমাকে দোয়াটার উপরে ফুটো দিত। ডাক্তারের সাথে একবার গেছি,
ডাক্তার কি বলেছে?
ডাক্তার বলতে তখন ফার্মেসিতে গেছি আর কি, তখন প্রেশার চেক করছে, বলছে প্রেশারটা একটু হাই, এই জন্য
ঠিক আছে। প্রেশার কি কারণে হাই হচ্ছে বা কি অবস্থা কিছু জানো না
তুমি, মনে হয় ঠিক মতো ঘুমাও না ডাক্তার বলতেছে।
আসলে কি ঘুমাতেন?
আমি ঘুমাতাম না রাত্রে,
সারা রাত দিন
সারাদিন এলো করতাম। তো বলতেছে না ঘুমালে প্রেশারটা বেড়ে যায়, বলছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে তোমার, এখনো হয় এটা।
আপনি কথা বলছেন তখন হচ্ছে, আমি বুঝতে পারছি,
কাজে চললে বেশি হয়। তারপরে পুরো ফ্যামিলি আমার কন্ট্রোলে চলে, আমি যা বলি তা, আর আমার ডিসিশনটা সবাই মেনে নিত।
মানে আপনি আর্ন করেন তখন?
আমি আর্ন করি, আর আমার ডিসিশন সবাই সঠিক মনে করতো।
আচ্ছা,
এদিক দিয়ে ভাইয়ার একটু মানে ইয়া লাগতো, খারাপ লাগতো যে সবাই ওকে মানতেছে, যে আমি কিছু করি না দেখে আমাকে মানে না। ও আবার আমার আব্বুর এইসব দেখে ওর এডিক্টেড হয়ে গেছে গাঁজা হাতে।
কি খেত?
গাঁজা খেত
বড় ভাই।
ও রেগুলার করতো এটা, বলতো যে এটা আমি আমার দুঃখে করি, আমার বাবা আমার সাথে যা করছে এগুলোর জন্য করি, আমার এটাই শোক, এগুলো বলতো আর কি। তো আমি তাকে ছাড়ানোর জন্য অনেক উপদেশ দিতাম, মানে বলতাম যে এগুলো বাদ দিয়ে এসে আমাদের মধ্যে এগুলো নিয়ে ঝগড়া হইতো। আমি বললাম যে আমি আমার এখানে থাকি এখানে এগুলো খাইতে পারবি না, এগুলো বাদ। ও আমার থেকে মানে পকেট থেকে টাকা নিয়ে নিত, মানে যেহেতু বড় তো আমি কিছু বলতে পারতাম না, পকেট থেকে টাকা নিয়ে নিত, ওর পকেট খরচের টাকা আমার থেকে নিত। তো এভাবে চলতে থাকলো, এভাবে ও চাকরিও করতে চায় না, ওর মন টিকে না। ও বলতেছে আমার বাপে লাখ লাখ টাকা মানুষকে খাওয়া দিয়েছে, আমি কি চাকরি করবো, আমার বাপে এই করছে সেই করছে এগুলো বলতো। তারপরে দিয়ে এদিক দিয়ে আমার শারীরিক প্রবলেমটা জটিল হচ্ছে, প্রবলেমটা এটা মানে আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে। প্রথমে আমার কষ্টটা হয়তো 2-4 মিনিট 5 মিনিট, এক সময়টা আধা ঘন্টা হতেছে, এক ঘন্টা হতেছে, এটা বাড়তেছে এটা। তো আমি খুব আতঙ্কিত হয়ে গেছি তখন, এটা কেন হচ্ছে আমার বা। তারপরে এদিক দিয়ে বিয়ের ডেটটা আমি ঠিক করে ফেললাম, কথাবার্তা আবার বললাম, আমি সবাই গেলাম আবার আব্বুকে নিয়ে, কথাবার্তা বলে আমি বললাম যে আমি বেশি খাওয়াইতে পারবো না, আমি মানে 150 লোক খাওয়াবো,
150 লোক
খাওয়াবো।
নিজের জিম্মায় নিলেন এই টাকাটা?
জি,
ব্যবসা ছিল
তো সব মিলিয়ে প্রথমে গায়ে হলুদ দিয়ে সবকিছু মিলিয়ে
আনুমানিক
80-90 হাজার টাকার মতো গেছে।
বিয়ে বাবদ পুরোটাই মিলিয়ে
1 লাখ 20 হাজার টাকার মতো, 1 লাখ 1 লাখ 20 হাজার মধ্যে সব,
1 লাখ 20 হাজার টাকা সম্পূর্ণ আপনার টাকা,
37 হাজার টাকা ওখানে
এই শুধু গোল্ডের ছিল আর বাকি টাকা আপনার,
বাকি টাকা আমার। তো এভাবে আর্ন করতেছি। তো এদিক দিয়ে প্রায় বিয়ে তো হয়েছে আর অনেক পরে, মানে ওই সময়টাতে আমি এই টাকাগুলো আর্ন করছি।
এগুলো কি আপনার ফ্যামিলি আপনার বোনরা জানে আজ পর্যন্ত?
ও
সিচুয়েশনালি আপনি আজকে যে জায়গাটায় আছেন তাতে বোধ হয় সবারই জানার কথা, আমি যতটুকু জানি আপনার ফোন কল থেকে যতটুকু মনে হয়েছে। আমি আর একটু সামনে দিকে যেতে চাই, বলুন।
তারপরে ওর বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে দিয়ে ও মানে ভালোই আছে ওখানে। তো আমাদের ডিগ্রি থেকে আসলাম, তো আমাদের বাকি আমি সবকিছু পাওনা দোনা মিটিয়ে আমার কাছে আরো 2400 টাকা পাবে প্যান্ডেলওয়ালা, মানে যে ডেকোরেশনের মানুষগুলো, আরো 2400 টাকা আমার শর্ট টকার একটা টাকাও নেই আর সবকিছু একদম মানে লুট লিয়া হ্যাঁ এরকম একটা অবস্থা। তো এখন ওদেরকে বিয়ে দিলাম, এদিক দিয়ে বাসায় ঢুকলাম আমি, আমার পকেটে একটা টাকাও নেই আর মানে সব শেষ। এখন আবার নতুন করে কাজে বসতে হবে, আবার আর্ন করতে হবে, কারণ ওরা আবার বেড়াতে আসবে। কারণ বিয়ে সম্পর্ক করতে ঘন ঘন তো আসা যাওয়া হয়, ঘন ঘন ওরা আসবে, আমাদের তো হবে, আমরা গেলেও খরচ, ওরা এক একবার আসলে 5-6 হাজার টাকা আমাদের খরচ হইতো আমার, কারণ এই অনেকগুলো অ্যাটেম্প করতে হইতো। আর ওদিক দিয়ে আমার বোন আমাকে ফোন করে বলতো ভাইয়া এটা করবি, কিন্তু ওরা কিন্তু এগুলো বাসে আবার মানে এগুলো আমাকে শিখে দিত আগের থেকে, মানে ওর একটা পৃষ্ঠিতির ব্যাপার। তো বড় কথা হচ্ছে এটা যে ওর মুখটা উজ্জ্বল করতে হবে আমার সামনে, আমার বোনের মুখটা, যে আমার ভাইয়েরা আমার জন্য কি করে দেখো। তো আমি এইভাবে করতেছি, ওরা আসতেছে যাইতেছে, আবার ঈদের সময় অল ফ্যামিলি সবাই কাপড় জোগড় দেওয়া লাগতো ওদেরকে। তো ঈদের সময় টাকাটা তখন আব্বুর সাথে আমার সাথে অনেক দেখা চলতেছে এগুলো নিয়ে, যে নিজে 18 লাখ টাকা পাইছো, এক টাকাও নিজে খাইতে পারো না, নিজে একটা ভালো জামা কিনো নাই। আমার আব্বু কখনো নিজে একটা ভালো শার্ট কিনে নেয়, নিজের জন্য ভালো একটা প্যান্ট কিনে নেয় কখনো। তো এইগুলো দেখে আমি বললাম যে মানে নিজের জন্য কিছু করো নাই, আমার জন্য করো নাই, নিজের মেয়ের জন্য করো নাই, একটা মাত্র মেয়ে, মেয়ে বলতে শরম লাগে না তোমার থেকে, এগুলো বলতাম। তখন আমরা ওনাকে সবসময় খোঁচাইতাম এগুলো নিয়ে, যে নিজের সারাজীবন কি করছো আমাদেরকে এইভাবে। তখন আমরা, তখন আমার বড় ভাই প্রতিশোধ নিত, মানে যে কালাগাল গুলো ওকে দিত, ও রিটার্ন এগুলো দিত। তখন
দেখেন, দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, মানে আপনি আপনার সন্তানের প্রতি যা করছেন আপনার সন্তান সেটা আপনাকে রিটার্ন দেবে, চিন্তা করে দেখুন।
তারপরে দিয়ে আমি সবসময় বড় ভাইকে থামার চেষ্টা করতেছি, যে ভাই এগুলো বলি ওনা, যা হওয়া গেছে বাপ, তো ওগুলো বললাম নাই, যা হওয়া গেছে মানে সব ভুলে যাও। হঠাৎ করে আব্বু অসুস্থ হয়ে গেল, আব্বুর ডান হাত হঠাৎ করে অবশ হয়ে গেল, ডান হাত না মানে বাম হাত, এরকম একটা কিছু হবে আর কি, হঠাৎ করে অবশ হয়ে গেল, হাত তুলতে পারতেছে না, ওনার নিচে নিতে পারতেছে না, উনি একটা মানে বেকারে পড়ে গেছে, ওনার শরীর অনেক ভারী। তো এরপরে দিয়ে আমি আমার অপরাধ বাড়া দিয়েছি, যত পারি আমি এটা নিয়ে, মানে আমার টাকা দরকার, আমি সবসময় টাকা এক দিয়ে কোরবান আসছে, কোরবানের সময় আমি বললাম কি ওই 20,000 টাকা মানে ওদেরকে একটা গরু দিতে হবে কোরবানের সময়, এটা নাকি রাওয়াজ দিতে হয়, দিতেই হবে, কোনো ছাড় নাই। আমি কি করলাম, আমার থেকে জমতে হলে 20,000 টাকা একদি সংসারের সব খরচ আমি জানতেছি। আব্বু কি করে, মানে 2-3,000 টাকা দিলে দেয় নাহলে দেয় না, আমার আবার চিকিৎসা খরচ আছে। আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, এখন আব্বুকে আর কেউ দেখে না, দেখার মতো কেউ নেই। তো এখন ওই আমার বোনের যে হাজবেন্ড, উনি আমাকে বলতে ফোন করে, আব্বুর তো অবস্থা খারাপ, কি করবো, বলছে যে অ্যাম্বুলেন্সটা ভাড়া করে কিরম মেডিকেল নিয়ে আসো। আমি আসতেছি, সবাই বললো যে কি দরকার, ওরা দেখার কি দরকার, বলছে যাই বাপ, তো একদিন তো আব্বু ডাকছি, তো দায়িত্ব আছে আমার, আমি গেলাম, ভাইকে সবাই নিয়ে গেলাম। তো ভাইয়া মিলে সবাই মিলে আব্বুর ট্রিটমেন্ট করালাম, মোটামুটি সুস্থ হয়েছে, আব্বু আবার অফিসে চলে গেছে, ব্যাক করছে, মানে হাতে ব্লক ধরা করছে, হাতে ব্লক হয়েছে অনেক দুটা। তো ওনার কিডনি তো নাকি দুটা ডিফেক্ট আছে। তো এদিক দিয়ে আমার যে শ্বাসকষ্ট হচ্ছে এটা নিয়ে আমি পুরো অল বডি চেক আপ করাইলাম, কোনো কিছু ধরা পড়ানি। তো আমার কিডনিতে একটা পাথর ধরা করছে ছোট, ডাক্তার বলছে এটা কোনো সমস্যা না, তোমার যা সমস্যা তোমার মানসিক সমস্যা, সম্পূর্ণ মানসিক সমস্যা, তোমার মন গড়া একটা জিনিস, তুমি নিশ্চয় নিতে পারছো না, তোমার মন গড়া জিনিস, তোমার আসলে কিছু হচ্ছে না।
ইনফ্যাক্ট ডাক্তার কিরা ঠিক বলেছিল, আপনার কি মনে হয়?
আমার তো মনে ঠিক বলেছিল, কারণ এটা আমার বলতেছে যে তোমার, তুমি যদি নিশ্চয় নিতে নাই পারতা বেঁচে কেমনে আসো।
মানে এটা কিরকম হতো, যে আপনি কাজগুলো করতেছেন সে কারণে আপনার ভিতরে একটা মারাত্মক
একটা কষ্ট, যে আমি যাকে ঠকাচ্ছি হ্যাঁ তাকে আমি এটা জব কি দিব, আমার মারা গেলে তখন আমি এটা জব কি দিব, আমি এটা নিয়ে টেনশন করতাম, যে এই লোকটা যে আমাকে 20,000 টাকা দিচ্ছে তার বিশ্বাসে আমি এমন ভাবে ঘায়ল করতেছি তাকে, তার ইমোশনটা।
যেটা ও প্রথমে বলেছিল আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার একেবারে শুরুর দিকে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বিবেকটা আসলে কে জাগিয়েছে, সেখানে ও বলেছিল আমার বিবেক জাগ্রতই ছিল কিন্তু আমি বাধ্য ছিলাম, কিছু করার ছিল না, যে কারণে ওকে পেইনটা নিতে হয়েছে। ওকে বলুন, তারপরে
আমি একদিন হঠাৎ করে, আমি আমার যখন এটা হইতো নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আমার হাত পা সব গুটে যেত, এভাবে চিকুন হয়ে যেত, ঠোঁট টোট সব গুটে যেত, আমার চেহারা বিকৃত হয়ে যেত। তখন তখন এই অবস্থায় আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার আমাকে চেক করে বলতেছে তোমার কি গার্লফ্রেন্ড আছে, বলছে না, বলতেছে তোমার কি নিয়ে তোমার টেনশন আছো, বাচ্চাটা ছিল তুমি কতটুকু বয়স হয়েছে, কি নিয়ে টেনশন করো, যা মেয়ে বাদ দাও এগুলো ফালতো, তুমি এই বন্ধুর সাথে ঘুরতে যাও, ঘুরে আসো কয়েকদিন, ভালো লাগবে তোমার, তুমি টেনশন করো, এত টেনশন করে লাভ আছে, তখন খালি পড়ে গেছে তোমার, আর বলতেছে ডাক্তার, বলতেছে ফ্যামিলি প্রবলেম থাকে সবার, এগুলা ইগনোর করতে হয়। আমি আমি আমার জিজ্ঞেস করছে তোমার কি সমস্যা, আমার ফ্যামিলি প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম থাকে, এগুলো সবার মধ্যে থাকে। তারপরে আমার ফ্রেন্ডরা সবাই আমার জন্য খুব মানে ই করতো, মায়া করতো সবাই আমাকে, মানে ও ফ্যামিলির জন্য একটা কষ্ট করতে, আমি কয়েকজনকে বলছি আমি এই কাজটা করি, এভাবে করি সিস্টেমটা বুঝেছি,
বলে দিলেন কয়েকজনকে, আপনি
কয়েকজনকে বলে দিয়েছি, মানে আমি থাকতে পারতেছি না আসলে, মানে থাকার মতো না, আমি মানে কাউকে শেয়ার করতে হবে নাহলে মারা যাবো, এরকম একটা অবস্থা, মানে আমার সহ্য পারতেছি না। আমি আর আমি প্রতিদিন যে অপমূল্য করি, আজকে কজন দেটা খাইছি, এটা যায় আমার ফ্রেন্ডকে বলে আসতো,
নিজেকে হালকা করে,
হ্যাঁ হালকা করার জন্য, কিন্তু ও কাউকে বলতো না, আবার ওটাও মানে গোপন রাখতো। এইভাবে করতে করতে আমি আবার আমার আব্বু আবার গেছে, আবার অসুস্থ হয়ে গেছে অফিসে কয়েকদিন পর, দেখি বিএটি কমপ্লিট, আমি বিয়ের অল সবকিছু আমি আমি দায়িত্ব সামলাচ্ছি, আব্বুর আব্বু কি করছে ওখানে মানে চেয়ারের মধ্যে বাথরুম করে দিছে আব্বু,
শারীরিক অবস্থা
এত খারাপ। তো আমি গিয়ে সবকিছু ওয়াশ করলাম, লুঙ্গি টুঙ্গি ওয়াশ করলে ওনাকে বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসছি আম্মু ছিল করতেছে, ওনাকে কেন আনছো, মানে ওনার সামনে তো বলতেছে না, আমাকে বলতে ভাইয়া বলতেছে দরকার দেখাচ্ছ না বেশি, তোর সাথে কি করছিল মনে নাই, তুই তুই এখন কি করি, তুই যে চোর এটা তুই জানাস না, নিজে চুরি করে বাদ কাছে এখন খাবারে খাওয়াছে আমাদেরকে, এগুলো বলতেছে কার জন্য, এগুলো তোর আমার আব্বুর জন্যই, তো
চোর মানে ফ্যামিলি কত জেনে গেছে যে আপনি,
আমার ভাই জানতো আর কেউ জানতো না,
বড় ভাই জানতো,
বড় ভাই জানতো, ওকে আমি সবকিছু শেয়ার করতাম। ও ইভেন করতে চাইছিল এটা, কিন্তু ও আসলে কনভিন্স করতে পারে না মানুষকে, একটা মানুষের কনভিন্স করা রাজি করানো, ও আমাকে দেখে নাই শুনে নাই 1,000 টাকা 500 টাকা দিয়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে? আমার কথার ভিত্তিতে, কথাটা বিশ্বাসযোগ্য বলে দিচ্ছে। ওকে কনভিন্স করা এত সোজা না, আমি 100টা কল রিসিভ করলে হয়তো বা একজন দুজন পাইতাম যে টাকা দেবে।
টোটালি স্পিচলেস একটা এপিসোড আজকের এই জেবিএসবিতে। আজকের এই জেবিএসবি অনেকদিন পরে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যে ইট রিয়েলি নক মি। আমি ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র অফকোর্স 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা একেবারে অ্যাট দ্য এন্ডে যে স্টেজটা থাকে সেটাতে আসবো। সেটা হচ্ছে যে কোনো অপরাধের পরিণতি অনেক ভয়াবহ, এবং সেই ভয়াবহ পরিণতি ওর জীবনে কি হয়েছে সেটা আমরা দেখাবো। এখন আমরা 5 মিনিট পরে ফিরে আসছি। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। আপনি নেটের মাধ্যমে এই অবৈধভাবে পয়সা ইনকাম করছেন, বাবার সেবাও করা শুরু করলেন।
আমার আম্মুর টোটাল ডায়াবেটিস ছিল, প্রতি মাসে একবার ট্রিটমেন্ট করতে হয়, সম্পূর্ণ ট্রিটমেন্ট আমি করাচ্ছি, জানাজা লাগে টোটাল।
পরিবারের যত ভরণ পোষণ সব এসব করছেন,
অল কমপ্লিট,
সব অবৈধ পথে।
ওনার ট্রিটমেন্ট করে ওনাকে দিয়ে আসলাম। তো মানে আমি সারারাত দিয়ে থাকতাম, সারাদিন দিনে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতাম, আবার আবার 1টা পরে উঠে আবার কাজ শুরু করতাম। এভাবে করতে করতে আমার পুরো রুটিন, সারাদিন খাওয়া দাওয়া ঠিক টাইম, মানে কোনো কিছু ঠিক নেই আমার। আমার ওটা কাজ করতে করতে আমার একটা অবস্থা হয়ে গেছে যে আমি কাউকে বিশ্বাস করাতে আমার খুব সময় লাগে না, এই ব্যাপারে মানে খুব বেশি, আমি খুব কয়েকটা কথা বলবো ছেলেটা পড়ে যাবে, টাকা দিয়ে ফেলবে, মানে এখন আর বেশি সময় লাগে না। আমি কি করলাম, একটু দূরে এসে একটা জায়গায় ওটা একটা রুম ভাড়া নিলাম, আমি রুম ভাড়া নিয়ে আমি ওখানে মানে কথা বলবো, তার কাজটা করবো, মানে রুম ভাড়া নিলাম। একদিন হয়েছে একটা লিভাবে ওখান দিয়ে পুলিশ চাচ্ছে, সিভিলটা এসে আমাকে দেখে ডাকছিল, আমার সাথে আমার বড়রা ছিল, তো আমার ভাইকে দেখে ও মানে কথা ধরে ফেলছে, কিন্তু ইয়ে ব্যবসা করেছে আমার কয়েকটা হ্যারাসমেন্ট করলো, খারাপ কয়েকটা কথা বললো, তারপরে দিয়ে হঠাৎ করে আমার মোবাইলে দেখি ফোন আসতো
কন্টিনিউসলি,
ওখানে তো প্রতি সেকেন্ডের জন্য ফোন আসতেছে আমার, ওই মানে বিভিন্ন ক্লায়েন্টে ফোন দিচ্ছে, তো ফোন দিতে দিতে ওরা বলতেছে যাই তোর ফোনে কি পাবে, তাই করতো মোবাইল তাই করতো, হঠাৎ করে এখন কি করে কথা বললো, এখন ও একটু কাজ করতে পারতেছে, অপরাধে গন্ধ পাচ্ছে, ও সিভিল
ওটা
মেয়ে কোনটা রিসিভ হয়ে গেছে, আমি তোর বলতে পারছি না যে এটা এই অবস্থা, ও এটা দেখে কিছু কাজ করতে পারলো, যে কাহিনী কি বল, এই ফোনটা কার, বা এতগুলো ফোন আসতেছে না এই ফোনটার ভিতরে, আমার তখন ওই ফোন ওইরকম ফোন 3টা ছিল একসাথে, ওরকম ফোন 3টার ভিতরে 6টা সিম, তাহলে আমার বিজনেস কতটুকু মানে বাড়াইছি আমি, ওগুলো আবার খারাপ খারাপ পেজে আমি এগুলো বিজ্ঞাপন করতাম যে আমি এই করি করি এগুলো। তো ও বললো যে কি করবি, কি করস বল, সত্যি কথা বল, আমি ওকে বলে দিলাম যে আমি এই করি, বলার পরে তো ওরা আমাকে অ্যারেস্ট করলো, সাথে সাথে থানায় নিয়ে গেল, আমাকে নিয়ে ওখানে বেতন পিটাইলো, অনেক পিটাইছে, আমার ভাইকে পিটাইছে, আমি বলছি যে সব অপরাধের মূল হতো আমি, আমি সবকিছু করছি, ওর কোনো দোষ নাই। ওরে আমি আনসু ঠিক আছে, কিন্তু আমার মারি, আমার মারিয়েন না, উনি আমার মানে বড় ভাই, আমি ওটা বলাতে আমার আরো বেশি মার দিল, না একদম ইচ্ছা মতো পিটেছে আমাকে, ওখানে ইচ্ছা মতো পিটে আমার বাপ মারে খবর দিছে, খবর দিছে মা আমার আসতে সবাই মিলে ঠিক এগুলো করো,
সবাই জেনে গেল,
সবাই জেনে গেল,
মাও জানলো,
এটা পত্রিকায় বেরোলো, অর্থ বিষয়
পত্রিকার কাটিং আছে আপনার,
পত্রিকার কাটিং নাই, আপনি যদি গ্রেফতার লেগে সার্চ দেন গুগলে আমার ছবি দেখতে পাবেন, আমার ভাইয়ের সাথে ওটা মানে পুরো টোটাল ডিটেলস থাকবে ওখানে, আমার মানে অপরাধের ইয়াগুলা, তো ওইটা পুরো ক্লাস হয়ে গেল, পুরো আত্মীয় স্বজন সবাই জেনে গেল, একদম ইন্টারভিউ আমার মুখ দেখানোর কোনো ওয়ে নেই।
হ্যাঁ, ও যেটা বলেছে যে গুগলে সার্চ দিলে পাবে, আমি আমার ফোনে সার্চ দিয়ে বের করেছি, কিন্তু আমি প্রিয় শ্রোতা আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম অনুযায়ী আমরা এটা ফ্ল্যাশ করব না, এবং ওর ব্যক্তিগত সামাজিক জায়গা থেকে যেভাবে সংবাদ এখানে এসেছে সেটা আসলে সাংবাদিকতার এথিক্স থেকে এটা চিন্তার বিষয় ছিল যে আসলে এইভাবে সংবাদটা করা উচিত হবে কিনা, সেই জায়গাটা আমার মনে হয় না ওরা কোনো নিউজ নিয়ে চিন্তা করেছেন, বিশেষ করে এটা অনলাইন নিউজ পেপার, এবং ও যা বলেছে সেটা সত্যি, ওর চেহারা এবং ওর বড় ভাই একদম পাশাপাশি। হ্যাঁ, আমি সেটা দেখলাম, রাইট, আপনি যেটা বলেছেন সেটা সত্য, এখানে এইভাবেই লেখা হয়েছে, নারী কণ্ঠে ফোন সেক্স প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার। বলেন,
তারপরে আমাদেরকে মানে মারলো অনেক করে, হ্যারাসমেন্ট করে, তারপরে দিয়ে মানে ওরা গালাগালি তো আসে, এদিকে আমার আব্বা বলতেছে, আমার সবাই মনে করতেছে আমার আব্বা একদম নিষ্পাপ মানুষ, মানে এই এই মানুষটা এত বয়স্ক, আমার বয়স 60-এর উপর হয়ে গেছে, তো উনি এরকম একজন মানুষ, ওনার ছেলে কেমনে কাজ করলো, ওনার ছেলে কেমনে কাজ করে সমাজের মুখ দেখাচ্ছি, ছেলেগুলো জানা হয়ে গেছে একদম, মানে এরকম একটা অবস্থা। তখন আমার বাপ হইল নিষ্পাপ, আমরা হইলাম পাপি, মানে আমরাই আসলে সমাজের মানে মূল ভাইরাস। তখন ওইভাবে সাংবাদিকরা আমাদেরকে এইভাবে তুলে ধরছে যে আধুনিক প্রযুক্তির পোস্টার নিয়ে ওরা, মানে এটা হচ্ছে আধুনিকতার কুফল, যে ছেলেগুলা ইন্টারনেট ব্রাউজিং শিখতেছে, এই ছেলেগুলা এইভাবে ক্রাইমে জড়া যাচ্ছে, সাইবার ক্রাইমে জড়া যাচ্ছে, এই বাবা মা এই মানে এত টাইম পাস করে এইভাবে শিখাচ্ছে, কিন্তু ছেলেগুলা এই শিখতেছে।
তো আপনাদের এই জিনিসটা জানাজানি হওয়ার পরের অবস্থাটা কি দাঁড়িয়ে আছে?
আমি করতে বেরোতে পারতাম না, যে দেখে সেই বলতো এই তোরা ফেসবুকে কি জানি একটা নিউজ দেখলাম, এই কি আসলে ঘটনা কি আমার বলতো একটু, সবাই যাচ্ছি এর সাথে। আমার ভাইয়ের ফ্রেন্ড গুলো আছে না, কেউ বুয়েটা পড়তো, কেউ চুয়েটা পড়তো, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, এরকম কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো, তবে সবাই ওকে মানে বেশ থেকে বের করে দিয়েছে বড় ভাইকে। আমি বলছি যে আমার ফ্রেন্ডদেরকে যে আমাকে যার ভালো লাগে না তারা ফ্রেন্ডের লিস্টে রাখলে রাখবি, রাখলে নাই, আমি কাউকে মানে আমার এত দরকার নাই, যে আমাকে ফ্রেন্ড মনে করে সে আমার কথা বলবে, বললে বলবি না বলে নাই, তার প্রতি কোনো জোর নাই। আমি ওরকম বলে সবাইকে বলে দিয়েছি কথাটা যে আমরা, হ্যাঁ আমি চোর, আমি স্বীকার করি, আমি এখন সবার সামনে বলতেছি আমি চোর, অবশ্যই আমি চোর, আমি চোর, আমার সাথে কথা বলতে চললে বলবি নাহলে বলবি না, এখন সবাই আমার সাথে কথা বলে, আমার ফ্রেন্ডরা এরকম না আবার সবাই আমার সাথে কথাবার্তা বলে।
পুলিশের কাছ থেকে কি হলো, কেন
হওয়ার পরে পরের দিন আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো, কোর্টে নিয়ে যায় ওরা মামলা দিল, প্রথমে আমার থেকে 1,00,000 টাকা চাইলো
পুলিশ, নিজে মামলা
পুলিশ প্রথমে আমার থেকে 1,00,000 টাকা চাইলো যে এটা নিউজটা ছড়াবো না, তোমরা কিছু করবো না, আমাকে 1,00,000 টাকা দে, তোরা এখানে ছাড় দিব। আমাকে বললো
আপনি দিতে পারেন না,
আমি বললাম যে রাখালের থেকে যদি করতাম তার ক্ষমা থাকতো তাহলে রাখাল তোর গুরুত্ব রাখতো না, আমার তো 1,00,000 টাকা থাকলে তো আমি কাজটা আর করতাম না, এখন আমার দরকারই 1,00,000 টাকা, আমার 1,00,000 টাকা ঋণ হয়ে গেছে সেই জন্য করতেছি। আমি বললাম তো তুই অনেক বেশি চালাক, তুই অনেক বেশি চালাক, পুলিশ সাহেব কথা বলতো আমাকে, তুই যে কত একটা চিটিং, তোর আমি আজকে তিনছি বাবা, আমি চিটিং নামে একটা আমার পরিচয় ওখানে, তো ও দেখলে তো মানে যেভাবে আমাকে ইনসাল্ট করছে ওখানে বলার মতো না, আমি সবকিছু তো বললাম যে ঠিক আছে সমস্যা নাই।
ছাড়া পেলেন কবে?
ছাড়া পাইছি একদিন পরে ছাড়া পাইছি, কারণ ওইটা কোর্ট পর্যন্ত যায়নি আমরা, তা মানে বলছে যে কাজ থেকে 500,000 টাকা নিয়ে হয়তো দুষ্টেম করে করছে ফ্রেন্ডের সাথে, অথবা এটা ব্যাপক আরো হয়ে গেছে, এটা কোনো দোষ নাই, ওইভাবে বলে এটাকে ছোট করে দেখলো আর কি, যেহেতু বয়সও কম ভাবে ছেড়ে দিল। তারা কি বাংলাদেশ আমি জানি না।
আপনি লাস্ট কবে এই কাজটা করেছেন, ওই ঘটনার পরে কি আর কাজটা করেছেন?
ঘটনার পরে আমি আমার করিনি, ওরা আমার মোবাইলে রেখে দিয়েছে,
সবগুলো মোবাইল রেখে দিয়েছে,
রেখে দিয়েছে, আমি পরে দিয়ে মোবাইলটা কিনলাম, আমি বলছি যে আমি এটা করবো, এমনকি আমি এমন ভাবে করবো, আমি একদিন এত বড় হব যে ওই পুলিশগুলো একদিন আমার কাছে আসতে হবে ওদের প্রমোশনের জন্য। আমি মনে মনে ঠিক করলাম যে আমি এটাকে এমন ব্যাপক খারাপ করবো, মানে এটাকে আমি গ্যাং বানিয়ে ফেলবো একটা, আমার মনে প্ল্যান ছিল এটা। তো তখন আমার আম্মা আমাকে বলতেছে আমি মোবাইল যেটা কিনছি পর দিয়ে ওটা ছুড়ে ফেলে দিয়েছি সিম টিম সহ।
এবং আপনাদের সামাজিক ভাবে এখন কি অবস্থা?
এখন সামাজিক ভাবে অবস্থা হচ্ছে আমার বড় ভাইকে আমি বুঝে শুনে চাকরি ঢুকাইছি, টোটাল এই সমাজ থেকে আলাদা হয়ে গেছি, কারণ যেখানে আমার সেফটি আমার বোনের নাই, যেখানে আমার আমার বাপে এত কিছু করার পর আমার বাপের জয়, আমাদের আমরাই পাপি, সেই সমাজ আমরা থাকবো কিভাবে, আমরা আলাদা হয়ে গেলাম একদম।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে কমরুদ্দিনের জীবনের অপ্রিয় সত্য, যে অপ্রিয় সত্য একটা সাইবার ক্রাইমের জন্ম দিয়েছে, যে অপ্রিয় সত্য অনেকগুলো মানুষকে বোকা বানিয়েছে, যে অপ্রিয় সত্যের জন্ম মূলত একটা পারিবারিক একটা কি বলা যেতে পারে মারাত্মক রকমের একটা বৈষম্যমূলক এবং নির্যাতিত পরিবেশ থেকে, এবং সেখান থেকে একজন কমরুদ্দিনের জন্ম, এবং তারপর সেটা সাইবার ক্রাইম। এখন এটাকে মানুষ বা সমাজ, ওই যেটাও বললো যে শেষ দিকে এসে বলেছে যে বাবা মা কষ্ট করে মানুষ করেছে ছেলেমেয়েদেরকে, আর ছেলেমেয়েরা এখন সাইবার ক্রাইম করছে। আমরা আসলে উপর থেকে যা দেখি, ভেতর থেকে দেখা তা একেবারেই অন্যরকম। এই ভেতর থেকে দেখার জন্যই আমাদের আজকের এই এপিসোডটা। একজন সাইবার ক্রাইম কিংবা একজন ক্রাইমার কিংবা একজন দুষ্কৃতিকারী যাই বলি না কেন, তাকে শুধু একটা ব্র্যান্ড মার্কে চেনাটা আমাদের জন্যই বড় ভুল, কারণ কোনো মানুষই কখনো ইচ্ছা করে ভুল পথে অনৈতিক পথে পা বাড়ায় না। শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরও চাইব এক লাইনে, কেন বললেন যাহা বলিব সত্য বলিবতে? আপনার এই গল্প তো পত্রপত্রিকায় এসছে, আমরা যেটা একটু আগে দেখতে পাচ্ছিলাম, তারপর আপনি লাখো মানুষের সামনে নিজের মতো করে কেন বলতে আসলেন আজকে?
আমি আসলাম কারণ পত্রপত্রিকা যেটা আসছে সেটা শুধু উপর থেকে, সেটা শুধু আমার ভুলটা দেখাচ্ছে, আমার পরিবারের ভুলটা দেখাচ্ছে না, এখানে শুধু আমার কান্নাটা আসতেছে, আমার মার কান্নাটা আসতেছে না, আমি পুরোটাকে একসাথে নিয়ে আসলাম, ফ্লাস যখন হয়েছে পুরোটা একসাথে করে দিই, অর্ধেক হয়ে গেলাম।
প্রিয় শ্রোতা, আমরা এবার মুখোমুখি হব আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মূল্যবান মতামত শোনার জন্য। ডক্টর তাজুল ইসলাম, আজকের বিষয়টা আমার মনে হয় আপনার কাছে খুব ইন্টারেস্টিং, এবং এই যে সাইবার ক্রাইম নিয়ে এত কথা হচ্ছে, আমরা যে কোনো ক্রাইমের পেছনেই একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড দেখি, কি বলার আছে আপনার, সবকিছু শুনলেন আপনি।
বাবা অত্যন্ত অত্যাচারী এবং নির্যাতনকারী, সে তিনি পাষাণ বকা করতো না, খাইতেকারী মাত্র কর্তব্যকারী মাত্র নবজাতা এসে বলতো, নির্যাতন করতো, তার মাথুর মাত্র মাত্র মতো তার পুজায় দাঁড় করে ফেলছে। অর্থাৎ সার্বিকভাবে একটা মানে চৈতাচারী বা অত্যাচারী বাবার চরিত্রকে তিনি বলতে চেষ্টা করছে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে এরকম ক্ষেত্রে তাদের বিশ্বের ভিতরে বিদ্রোহ বিক্ষোভ হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু যে অঘটনটা তার বাবা আশা করেছে, ওই লোকটার ভিতরে বোধহয় অন্য ধরনের সমস্যা থাকতে পারে, সে অফিস থেকে 14 লাখ টাকা লোন নিয়েছে। কেন লোন নিয়েছে? সেই দিয়ে সুদে লাগাইয়া আরো বেশি বেশি টাকা কামাবে। কি অদ্ভুত চিন্তা ভাবনা মানুষের, এই যে লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা এখানে খুব ভালোভাবে প্রকাশ পেল। এরকম জীবনযাত্রা মধ্যে পড়লে মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কিছু উপায় খুঁজে দাঁড়ায়, কিন্তু সেই উপায় তো হওয়া উচিত ছিল, সৎ উপায় বা পরিশ্রম করে। কিন্তু তার দায়িত্ব অনুযায়ী কে বলতে ছিল যে এই খারাপ কাজগুলি করার পরও, এই প্রতারণা করার পরও মানে খুব প্রয়োজনের কারণে, দায়িত্বতার কারণে হয়তো করেছিল, তারপর তার খারাপ লাগছে। খারাপ কাজে এবং প্রতারণার কাজে যে কোনো ভাবেই ধরা পড়া উচিত, শাস্তি পাওয়া উচিত, এটা আমাদের দেশে হয় না। কিন্তু এই ক্ষেত্রে কাস্তবীমূলক শুরু হয়ে গেছে, হয়ে যাওয়াতে কিন্তু অন্যান্য যারা প্রতারণা থেকে মুক্তি পেল, এবং কামরুদ্দিনও কিন্তু এই খারাপ কাজ থেকে ফিরে আসার একটা সুযোগ পেল। এখন সে আমাদের সবাইকে জানাতে এসেছে যে এরকম কাজ যেন আর কেউ না করে, বা সবাই যেন ভালো পথে থাকে, সেই দিকে ব্যবহার করে প্রতারণা পরিচয় না করে। আমরা এরকম কাহিনী আরো জেনেছি, যারা শুনতেছেন তারা অনেকে জানেন যে ফেসবুকে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম প্রতারণার অনেক ফাঁদ আছে। আমরা সবাই সেভাবে সতর্ক থাকবো। কামরুদ্দিন মতন যারা এরকম ফেক আইডি করে অথবা এরকম প্রতারণা যারা সৃষ্টি করছেন, তারা কাহিনী শুনে তারা ফিরে আসছেন, এবং যারা প্রতারণার শিকার হচ্ছেন তারা সচেতন হবেন, যার ফলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো বাদী হোক, সেই প্রসারিত না হয় এবং সে প্রতারণা করার সুযোগ না পায়।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমরা আপনাদের ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, মন্তব্য পেয়েছি। সেই মন্তব্যগুলো যদি আপনারা দেখতে চান, পারস্পরিকভাবে ওখানে আসবেন, আপনারা মন্তব্যগুলো পড়বেন, এবং আপনাদের যে প্রতিক্রিয়া সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন এই সপ্তাহে, সেই চিঠি এবং মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো, এবং তার মধ্য দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। চিঠি বা মেইলটি পড়ে শোনাচ্ছে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি খলিল। গত সপ্তাহে আমি রাস্তার পাশের এক বাদামওয়ালার ঝুড়ি থেকে কয়েকটি বাদাম তুলে নিয়ে খেতে থাকি। লোকটি প্রতিবাদ করায় আমি ওকে চড় মারি এবং গালাগাল করে চলে যাই। পরে বিষয়টি ভেবে খুব খারাপ লাগে। অপরাধ করলাম আমি আর মারলাম নিরপরাধ মানুষটিকে। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে ওই বাদামওয়ালার কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। অনেক বেশি ভালো থাকুন, জেনে শুনে বুঝে কখনোই ভুল পথে পা বাড়াবেন না, কারণ সেটার পরিণতি ভয়াবহ। কোন অপরাধী শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত ছাড়া আপনাকে ছাড় দেবে না, সেটাই হোক আমাদের যাহা বলিব সত্য বলিব থেকে শিক্ষা। অনেক ভালো থাকুন। আজকের মতো আরজে কিবরিয়া এবং তার টিম মেম্বারদের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।